तो 20 फरवरी 2016 राजा तारी स्वरूप तीर्थ गुरुत्वपूर्ण असल्याने बयान कश करबेन शेख साजी फारिक दिल्ला हजरत अब्दुल हजरत मौलाना शाह अब्दुल मतीन हसन साहेब दामन भरत मनाजा पीर साहेब ढाका नगर ढाका
দশটা বাজে অনেক লোকজন আসছে আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إنكم سترون ربكم كما ترون هذا القمر ليلة البدر لا تزارون في رؤيته. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يزال الناس بخير ما أخذوا العلم أن أتى بهم فإذا أخذوا العلم عن مصابرهم هلكوا. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم اللهم ارحم خلفائي. قالوا من خلفاؤك يا رسول الله؟ قال الذين يرمون حديثي ويعلمونها الناس او كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. قران كريم تجي ايات كريمه تلاوه كلهم এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালুহু পবিত্র কোরআন এবং হাদিস শরীফের নূর দ্বারা আমাদের অন্তর এবং জীবনকে পূর্ণাঙ্গভাবে আলোকিত করেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সমস্ত মুসলমানকে জান্নাতুল উপযুক্ত বানায় দেন। জাহান্নাম থেকে আল্লাহ আমাদেরকে নাজাত দান করেন আর মুসলমানদের আপোষে আল্লাহ তাআলা নিজ মহব্বত নসিব করেন। সন্তানদেরকে তৌফিক দেন আল্লাহ তাআলা মা বাপকে মানার জন্য, ছাত্রদেরকে তৌফিক দেন উস্তাদদেরকে সম্মান করার জন্য, উম্মতকে তৌফিক দেন আল্লাহ তাআলা নবীকে মানার জন্য, নবীর সাচ্চা নায়েব উলামায়ে দ্বীনকে মানার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে কাম সকলকে কামিল হেদায়েত নসিব করেন। আর হয় কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন যেটা নিশ্চিত এটা সন্দেহাতীত বিষয় যে সকল বন্দারা বলবে যে আমার রব তো আল্লাহ এবং এই কথার উপর তারা জমে থাকবে। তো পরকাল তো পরকাল, দুনিয়ার জীবনেই তাদের জন্য আসমান থেকে আল্লাহ পাক রহমতের ফেরেশতা নাযিল হবে, যে ফেরেশতারা তাদেরকে বলবে কোনো ভয় করো না, কোনো দুশ্চিন্তা করো না এবং তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। যে জান্নাতের জন্য আল্লাহ পাক ঈমান এক নেক আমলের বরকতে বিনিময়ে তোমাদের জন্য আগে থেকে ওয়াদা করে রাখছেন, কুমতুম টু আদুন, যেই জান্নাতের ওয়াদা করা হইত সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ কর এবং এই জান্নাতের মধ্যে তোমরা যা তোমাদের মন চাইবে তাই তোমরা পাবে এবং যা তোমরা বলবে চাইবে দাবি করবে সেটাই তোমাদের মিলবে। বলাকুম পিহা মা তাস্তাহি আনফুসুকুম বলাকুম পিহা মা তাদ্দাউন, যা যা তোমরা চাইবে সব পাবে, যা যা তোমরা বলবে সব পাবে। নজুলাম মিন গফুরির রহিম, এবং এটা মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে এই জান্নাতে তোমাদের জন্য অনন্তকালের মেহমানদারি অব্যাহত থাকবে, চলতেই থাকবে এবং আল্লাহ তাআলা জান্নাত তোমাদেরকে দিবেন। তোমাদের কার কি আমল জীবনে কতটুকু করছিল আর ভুল কতটুকু আল্লাহ পাক আগে মাফ করে দিবেন, ক্ষমা করার পরে অনন্তকালের জন্য রহমতের দ্বার একদম উন্মুক্ত করে দিবেন, এরপরে রহমতের রহমতের মধ্যে তোমরা থাকবে। কোরআন শরীফের কথা যে মুসলমানরা খালি ঝগড়া করে, এই ঝগড়া সেই ঝগড়া, এই দল সেই দল, কি হলো মুসলমানদের আজকে তো কি জানে। হ্যাঁ, রসুল্লাহ সাল্লাহ ইসলামের নিকট থেকে যে সাহাবায়ে কেরাম দিন শিখতেন তাদের মধ্যে ঝগড়া ছিল না। হ্যাঁ, যে ইসলাম নিয়ে ঝগড়া, দিন নিয়ে ঝগড়া, আমি নিয়ে ঝগড়া, ভিতরে নিয়ে ঝগড়া, সুরে ফাতিহা নিয়ে ঝগড়া, হ্যাঁ সালাম নিয়ে ঝগড়া, এত ঝগড়া ফসাদ, এত বিবাদ বিতর্ক ছিল না। হ্যাঁ, ইখতিলাফ ছিল, ইখতিলাফ বুঝলেন আমলের ভিন্নতা, সাহাবিদের মধ্যেও আমলের ভিন্নতা ছিল। এক সাহাবি একরকম আমল করতেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমনটা তিনি নিজের চোখে দেখতে পেয়েছিলেন, আরেক সাহাবি এই একই বিষয়ে আরেক রকম আমল করতেন, তিনি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনটাই আমল করতে দেখতে পেয়েছিলেন, সেই কারণে তিনি ভিন্ন রকম আমল করতেন। কিন্তু ভিন্ন রকম আমল করা সত্ত্বেও একজন আরেকজনকে মহব্বত করতেন, শুনতেছেন ভাই, একজন আরেকজনকে মহব্বত করতেন, একজন আরেকজনকে শ্রদ্ধা করতেন, একজন আরেকজনের প্রতি আন্তরিক ভাবে মহব্বত ভালোবাসা এটা অন্তরে পোষণ করতেন, কেউ কারো দুশ্মন ছিলেন না, কেউ কারোর সঙ্গে কোনো বিরোধ ছিল না। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, খালি একটা হাদিস আর একটা আয়াত পড়ে সেটার উপর আমল করলেই জান্নাতি হব। কেন, কোরআন শরীফের 30 পারার সবগুলো আয়াতেই কি মুমিনের জন্য হেদায়েতের কথা নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দগির সবগুলো হাদিস সবগুলো আমলের মধ্যেই কি মুসলিম জাতির জন্য, মোমেনদের জন্য, কেয়ামত পর্যন্ত সকল মানব জাতির জন্য হেদায়েতের কথা নাই, গাইড লাইন নাই, দিক নির্দেশনা নাই? 2-4-10টা কথা মুখস্থ করে এটার লগে কার সঙ্গে মিল আছে কার সঙ্গে মিল নেই, এই মিয়া মুসলমানদের মধ্যে এরকম বিরোধ পয়দা করা জাদু আমাদের জন্য কল্যাণকর বিষয় কিছুতেই হতে পারে না। সারা দুনিয়ার কাফের মুশরিকরা যখন মুসলমানদের বিরুদ্ধে এখন একদম এক, অল্পকুফর মিল্লাতুন ওয়াহিদা, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, যত জাতি ধর্ম আছে, এমনকি আমরা জীবনভর শুনতাম এবং মনে করতাম যে বৌদ্ধ ধর্মের বক্তৃতা হলো যে কি, এটা অহিংসা পরম ধর্ম, অহিংসা পরম ধর্ম, এটা শুনেন নাই আপনারা, বই পুস্তকে পড়েন নাই? অহিংসা পরম ধর্ম বইতে পড়লাম, শুনলাম অনেক পত্র পত্রিকা, সারা জীবন খুব দেখলাম। হ্যাঁ, এবং সে বৌদ্ধদের পুরোহিত যারা ধর্মীয় নেতা যারা তাদের মুখে এই বক্তৃতা কত শোনা গেল, এবং সুন্দর কথা বটে, বড় চমৎকার কথা, কিন্তু সে বৌদ্ধদের মধ্যে মুসলমানদের প্রতি জুলুমকারীর সংখ্যা কি কম দেখা গেল? এই যে বারো মাসে তারা মুসলমানদের উপরে এই নিষ্ঠুর নির্যাতন চালায়, তারা কি বৌদ্ধ না? কি শুনতেছেন না? তো আমি কার নাম বলবো? এই বিশ্বে আপনারা যারা পত্র পত্রিকা পড়েন তা আমরা দেখতে থাকি এবং তা আবদ্ধ করতে থাকি রসুল্লাহ সাল্লাহ ইসলামের বিরুদ্ধে অত্যন্ত লজ্জাকর, অমানবিক, বেয়াদবি এই দৃশ্যটা এই সারা ইউরোপের ভিতরে চলতে সেটাকে আপনারা শোনেন না, আপনারা দেখেন না? এমন ভাষা, এমন বৃষ্টি কার্টুন তারা রসুল্লাহ সাল্লাহ ইসলামের সামনে বারবার ছাপছে, দুনিয়া মহার প্রচার করছে এবং ইন্টারনেটের মাধ্যমে বিশ্বময় পৌঁছে দিচ্ছে, যেটা অত্যন্ত লজ্জাকর এবং ঘৃণার বিষয়। মত প্রকাশের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, বাবার বিরুদ্ধে আমি যা খুশি তাই বলবো এটা মত প্রকাশের স্বাধীনতা, মায়ের বিরুদ্ধে যা খুশি তা বলবো সেটা মত প্রকাশের স্বাধীনতা, রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে দিন রাত যথেচ্ছাচার করতে থাকবো সেটা স্বাধীনতা, এর নাম মত প্রকাশের স্বাধীনতা? স্বাধীনতা মানে খেয়াল খুশি মতো চলা? আমার ভয়ের স্বাধীনতার কোন কি নির্ধারিত একটা সীমারেখা নাই? হ্যাঁ, মানুষ যাই করবে যে একজনকে লাঠি মারবে বললো এটা আমার স্বাধীনতা। শুনতেছেন ভাইয়ের আপনারা? আমি সম্ভবত গত বছর নাকি আগের বছর পত্রিকায় পড়ছিলাম যে আমেরিকাতে দুই যুবক ছেলে তারা গাড়ি চালায়, রিক্সা চালায় চলছে, কি বলে একটা হোন্ডা চালায় চলছে, সাইকেল বা মোটর সাইকেল হোক বা নর্মাল সাইকেল, তো মোটর সাইকেলই হবে সম্ভবত, তো তারা দুজনেই সাইকেল চালায় চলছে, একদমই উলঙ্গ, দুইজনের শরীরে একটা সুতা নাই, কোনো কাপড় নাই, কোনো একটা সুতা পর্যন্ত নাই, তো এইভাবে কেন দাঁড়ায় আছে? এইভাবে দুইজনেই চলছে, তো চলছে বিপরীত দিক থেকে একজন মেয়ে পুলিশ আসতেছিল, মেয়ে পুলিশ ইশারা দিলে তারা থামছে, তো মেয়ে পুলিশ অত্যন্ত বিরক্ত হয়ে তাদেরকে বলতেছে যে তোমরা এই কাজ কেন করলা? শুনতেছেন না? যে এই কাজ কেন করলা, এইরকম গর্হিত কাজ? তো তারা দুইজনে উত্তর দিল আমরা স্বাধীনতা উপভোগ করছি। এই হলো তাদের মস্তিষ্ক, এই হলো তাদের বিবেক। হিন্দুস্তানের এক বুজুর্গ নষ্টবন্দিয়া তরিকার হযরত মাওলানা শাহ মোহাম্মদ আহমদ ইলাহাবাদী রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন যে আগর হাম আজাদ হতে খোদা জানে কাহাঁ হতে, আল্লাহ পাক যদি আমাদেরকে স্বাধীন ছেড়ে দিতেন কোথায় আমরা মানবতার অতল তলে গিয়া অমানবতার অতল তলে ধ্বংস বরবাদ হয়ে যেতাম। মুবারক আশিকুকে ওয়াস্তে দুস্তুর হো জানা, আল্লাহর প্রেমিক যারা, আল্লাহর অনুগত বান্দা যারা, আল্লাহকে সন্তুষ্ট করে যারা জান্নাতুল ফেরদাউসে পৌঁছতে চায় তাদের জন্য স্বাধীনতা নয়, আল্লাহ পাকের হুকুমের অধীনতাই শান্তি এবং সৌভাগ্যের পথ। শুনতেছেন ভাই? কোরআন শরীফ রব্বুল আলামিন বলছেন রাহমাল্লাযীনা সয়িদু ফাকির জান্নাহ, ভাগ্যবানরা সব জান্নাতে আসবে, রাহমাল্লাযীনা শাকু ফাকির নার, আর হতভাগার দল সব জাহান্নামে পৌঁছবে। শুনতেছেন ভাইয়া? তো ভাগ্যবান লোকেরা জান্নাতে বসবে, ভাগ্যবানদের পথ এটা। কি আশ্চর্য, আজকে দুনিয়ার লোকেরা কেবল খালি ইউরোপ আমেরিকা এবং অস্ট্রেলিয়া তমাম অমুসলিম দুনিয়ার রেডিও টেলিভিশন ইন্টারনেট এগুলো দেখতে নিজেরা অভ্যস্ত, নিজের সন্তানদেরকে পর্যন্ত সেভাবে অভ্যস্ত করে তুলতেছে, কেবল বিজ্ঞান শিখো বিজ্ঞান শিখাও, আর বিজ্ঞান শিখো বিজ্ঞান শিখাও এতটুকু যতটুকুর দ্বারা এই পার্থিব জীবনের হাজারো লাখ কোটি কল্যাণ সাধিত হবে, এই শর্তে যে পরকাল জীবনের বিন্দুমাত্র ক্ষতি হবে না। এই বিজ্ঞানের দ্বারা মানুষ লাখ কোটি কল্যাণ অর্জন করুক, এমনকি তারা মঙ্গলে পৌঁছুক, মঙ্গলে সুবিশাল অনন্তকালের বসতি গড়ে তুলুক, বিজ্ঞানের দ্বারা যদি এত বড় কল্যাণ সাধিত হয় ইসলামের এতে কোন আপত্তি নেই। বিজ্ঞানের সাহায্যে যদি তারা এই চাঁদে গিয়া হাজার বারো চাঁদের অভিযান সফলভাবে করতে পারে ইসলামের এতে কোনো আপত্তি নেই, কিন্তু লাখ কোটি বিজ্ঞানের সাফল্য এবং লাখ কোটি কল্যাণের পাশাপাশি এটা খেয়াল রাখতে হবে এই সমস্ত আসমান জমি, এই চাঁদ সূর্য গ্রহ তারকা, চাঁদ এই মঙ্গল, এসব কিছু এর স্রষ্টা যিনি, সে মহান আল্লাহ যাতে ঠিক মাত্র অসন্তুষ্ট না, রব্বুল আলামিনকে অসন্তুষ্ট করা আর কোন মাখলুককে সন্তুষ্ট করা এই কোশ্চিন কালো গ্রহণযোগ্য হতে পারে না। আমার প্রতিবেশী সব আমার আমার প্রতি খুব খুশি, কিন্তু বাবা মা অসন্তুষ্ট, কি সন্তুষ্ট না? প্রতিবেশীরা সবাই ধন্যবাদ দেয় যে আপনি আমাদের এলাকার মেয়র হবেন, আপনি এমন যোগ্য এবং এমন সুন্দর মানুষ, আপনি আপনি সকলের প্রতি সদাচারী, সকলেরই হিতাকাঙ্ক্ষী, আপনি সকলের নিকট বিশ্বস্ত ও নির্ভরযোগ্য, আপনার মতো মানুষ হয় না। কিন্তু বাবা মা বাবার নিকট সে পাকাও মানুষ, এটা কোন মানুষ হলো যে সকলের নিকট সে প্রশংসিত এবং সুন্দর মানুষ, উন্নত মানুষ, শ্রেষ্ঠ মানুষ, আর বাবা বন নজরে সে পশুর চেয়ে অদম্য মানুষ। শুনতেছেন না? তার সারা দুনিয়া প্রশংসা করলো কিন্তু রব্বুল আলামিন নজরে কি ঘৃণার পাত্র, এটা কি মানুষ হলো? এই জন্য মাওলানা জালালউদ্দিন রহমতুল্লাহ মুস্তফি শরীফ বলছেন, আউলিয়া বুজুর্গান দিন আর এ তিন যে কথা বলেন তাদের বাপ দাদার বাড়ির থেকে বলেন না। আর আজকালকার বর্তমান বিশ্বের কিছু লেখাপড়া করা ইসলামিক ডক্টর এবং বুদ্ধিজীবী এবং বড় জ্ঞানী গুণী লোক এবং পণ্ডিত সাহেবরা কোন ভুলের মধ্যে পড়ে তারা আউলিয়া বুজুর্গানের কথা কেবলই যে দাঁড়তে অস্বীকার করতে থাকেন, প্রত্যাখ্যান করতে থাকেন, এগুলো সব কোরআন হাদিসের কথা না। আরে কোরআন হাদিসের কথা না, তুমি নিজে কোরআন হাদিসের জ্ঞান কতটুকু রাখো? হ্যাঁ, আউলিয়া বুজুর্গান দিন, আউলিয়া বুজুর্গান মানে তারা আল্লাহর বন্ধু, আল্লাহর সঙ্গে বন্ধুত্ববালা, জীবনটাকে গড়িয়ে তুলছেন আল্লাহর প্রিয় বান্দাদের মতো। তো তাদের কথা সুন্দর না, তোমার কথা সুন্দর। তুমি এখন পর্যন্ত হাজারো পাপে লিপ্ত, তুমি নিজে সেটা উপলব্ধি করো। তোমার চেহারা, তোমার জীবনের যে জীবন দেখলে দুনিয়া উপলব্ধি করে যে পুরস্কারিমার অন্ধকার ছাপ এখন পর্যন্ত কি পরিমাণ পড়ে আছে। আমরা যারা এখনো নিজেরা এই পাপের জীবন থেকে নিজেদেরকে পূর্ণাঙ্গভাবে মুক্ত করতে পারি, অথচ আমরা আউলিয়া বুজুর্গানের দুর্দাচরণ করতে থাকি, এটা আমাদের মেধা এবং বিবেক আমাদেরকে একটু কি বাধা দেয় না? যদি আমাদের মধ্যে মনুষ্যত্ব এখনো অক্ষত থাকে, ভিতর থেকে অবশ্যই বাধা তো আসা উচিত। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আদ মিয়ত লাহম শাম পোষ নিয়ে আদ মিয়ত যুদ রেজায় দোষ নিয়ে, মোটা তাজা হলে, বড় শিক্ষিত হলে, বড় ধন সম্পদের মালিক হলে, বড় ফ্যাক্টরি মালিক হলে, বড় বাদশা হয়ে গেলে সে মানুষ হয় না। মানুষ তখন হয় যখন আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে যায়। মানুষ সে তাকে বলে যার উপরে মহান মহান স্রষ্টা একদম খুশি, একদম সন্তুষ্ট। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা ইয়াবতাগুনা ফাযলান মিনাল্লাহি ওয়া রিযওয়ানা সীমাহুম ফী উজুহিহিম মিন আসারিস সুজূদ। আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মান ওয়ালু বলেন, মুহাম্মদ তো আমার রসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শুনতেছেন ভাইরা? তারপরে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে আর কিছু না বুঝে তার সাহাবীদের সম্পর্কে আল্লাহ পাক বয়ান শুরু করে দিচ্ছে বিস্তারিত। রসূলুল্লাহ সম্পর্কে এতটুকু বললেন যে তিনি তো আমার রসূল, তার সঙ্গী সাথীরা কেমন হয়েছেন তার সান্নিধ্যে চাইগা সেটা তোমরা শোনো। কি কথা বুঝতেছেন না ভাইয়েরা? দীক্ষতর নাম কি ফলে পরিচয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় মর্যাদাশীল, তার সঙ্গী সাথীদের মর্যাদাময় জীবন দেখতে সেটা উপলব্ধি করা সহজ হবে। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা মাহু আমার নবীর সঙ্গ লাভকারী যারা, আশিদ্দাল আল কুফার যারা আমার দুশ্মনদের বিরুদ্ধে বজ্র কঠোর, রুহামাউ বাইনাহুম আর যারা মুমিন তাদের প্রতি তারা কোমল, তারা কোমলমুখী, তাদের প্রতি তারা অত্যন্ত নরম শীতল, তাদের প্রতি দয়ালু। তো যে মুমিন হবে তো তার অন্তরাত্মা এবং চরিত্র এবং জীবনের রং এমন তো হবে, কাফেরদের প্রতি বজ্র কঠোর কঠিন সে। আর ইমানদার দেখলেই, দাড়িওয়ালা দেখলে, টুপিওয়ালা দেখলে, নামাজওয়ালা দেখলে, কোরআনওয়ালা দেখলে, ইসলামওয়ালা দেখলে, সুন্নতওয়ালা দেখলে, আমার ভাই ইন্নামাল মুমিনুনা ইখওয়া। হ্যাঁ, কি হলো আজকে মুসলমানদের? এই ব্রিজ যদি ঘাড়ে না চড়ে তাহলে মুসলমান কোন মুসলমানদের ঢুকতে এরকম কঠিন হবে, এরকম অসদাচারী হবে? মুসলমান তো মুসলমানের সঙ্গে মহব্বত বলা হবে, আন্তরিকতা বলা হবে, মুসলমান মুসলমানের প্রতি সম্মান প্রদর্শন করবে, বন্ধুত্বপূর্ণ জিন্দগি যাপন করবে। রুহামা ও বাইন তারাহুম রুকআন সুজদা। শুনতেছেন ভাইরা? যে আমার রসূল সাল্লাল্লাহু আল্লাহ পাক বলেন, আমার রসূলের যারা সাহাবী তার সঙ্গ লাভকারী যারা, তাদেরকে মাহু বলতে তার সঙ্গলাভ জানাই করছেন। কাউকে আল্লাহ বাদ দেন নাই যে অমুকর উমর তো ঠিক আছে, অমুক অমুক বাদ। শুনতেছেন ভাইয়া? আমার প্রিয় বন্ধুরা যারা কোরআন চর্চা করেন, আপনারা কিভাবে কোরআন চর্চা করেন আমি আমরা বুঝতে পারি না। কারণ কোরআন যদি বুঝবার মতো যোগ্যতা এবং ক্ষমতার প্রতিভার মেধা নূরওয়ালা আল্লাহ পাক দান করেন, আল্লাহর কসম তো বিচ্যুতির কোন আশঙ্কা চোখের থাকে না, কোন বিচ্যুতির আশঙ্কা থাকে না। যারা সাহাবীদের ঝুঁকে কথা বলেন, বই লেখেন এবং কড়া কড়া কথা বলেন, আমরা আত্মা আমাদের কাঁপতে থাকে। আপনারা তো মুমিন মুসলমান, আপনাদেরকে কাফের মনে করার কোন সুযোগ নেই। নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, ইসলামের সকল বিধানাবলী পালন করেন যতটুকু সম্ভব। আর যে ক্ষেত্রে ত্রুটি হয় তো আপনারাও লজ্জিত হন, অনুতপ্ত হন, আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করেন। আপনাদেরকে তো মুসলমানই মানতে হবে, কিন্তু কোরআনের এই বাণীকে আপনাদের কানে পৌঁছে নাই, আপনাদের অন্তরকে স্পষ্ট করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর কোন সাহাবীকে বাদ না দিয়ে বলছেন, ওয়াল্লাযীনা মাহু, আমার নবীর সঙ্গ লাভকারী যারা, তাদের সকলেরই চরিত্র হলো তারা কাফেরদের বিরুদ্ধে কঠিন বজ্রকঠোর, এবং তারা পরস্পরে অত্যন্ত আন্তরিক, একজনের প্রতি আরেকজন কোমল পাপ, দয়ালুতা, আন্তরিকতা পূর্ণ। বাকি হলো তাদের জীবনের কোন পারস্পরিক বিরোধ, যে দুনিয়ার এই যুগে যুগে যে ভালো মানুষদের মধ্যে পরস্পর বিরোধ থাকে, দাদা নানায় বিরোধ, দাদারা দুই ভাইতে বিরোধ, দুই দাদা দুজন পাক্কা নামাজি, দুজন তাহাজ্জুদ গুজার, কিন্তু জায়গা জমির ঝগড়া এখনো শেষ হইতেছে না। দুই বন্ধুদের গোবলি আল্লাহ, শুনলাম আমি এরকম যে আমি বাংলাদেশের কোন অঞ্চলের নাম বলতে চাই না, আমরা ছাত্র জীবনে পড়াশোনা করতাম, শুনতাম যে এই বহু বড় বুজুর্গ গৌরী আল্লাহ ওনাদের দ্বারা বড় বড় দিনের কাজ হচ্ছে সারা দেশ মিলি, কিন্তু শুনতাম দুই ভাইয়ের মধ্যে জায়গা জমির ঝগড়া। কি কথা বুঝেন না ভাইয়েরা? দুই ভাইয়ের মধ্যে জায়গা জমির ঝগড়া মানে তাহলে যিনি ঝগড়ার মধ্যে একটু দুই কদম আগে উনি হয়তো কাফের, এই কথা বলবো, অথবা উনি ইহুদি বা খ্রিস্টান, এই কথা বলবো। ভাই মানুষের জীবনে এরকম ভুল ত্রুটি থাকে, কোনো বিষয় নিয়ে এরকম মতবিরোধ থাকে, স্বামী স্ত্রীর মধ্যে আজীবন ঝগড়া, আজীবন বিরোধ, এমন কি থাকে না? শ্বশুর জামাইয়ের মধ্যে ঝগড়া এবং বিরোধ, এদের এরকম কি থাকে না? যে শ্বশুর জামাইয়ের এই বিরোধের কারণে একটা শয়তান আর একটা ফেরেশতা, এরকম কি বলা যাবে? বিরোধ নিজের জায়গায়। এমন দেখা গেছে যে অনেক বেশি ভালো মানুষ, অনেক ভদ্রলোক, একদম ইনসাফ পরায়ণ, একদম ন্যায় পরায়ণ, কিন্তু কোনো কোনো বিষয়ে ভুল বুঝাবুঝির কারণে একদম আজীবন তাদের মধ্যে বিরোধ অব্যাহত থাকবে। কিন্তু মানুষ যারা জ্ঞানী গুণী তারা বলে, দুইজনই আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তি, অত্যন্ত ভালো লোক তারা, তাদের কাউকে আমরা খারাপ বলতে পারবো না, কিন্তু আজব লাগে দুজনের বিরোধ তো গেল না। শুনতেছেন না? পৌঁছাতে তো মিললাম, মাওলানা আসাদ আলী ফারুক রহমুল্লাহর নাম কি আপনারা শুনছেন কিনা? শুনছেন? যদি শুনে থাকেন তো ঠিক আছে, না শুনলে তাহলে বলি। কারণ আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় গেছিলেন, তো উনি তিনি শুনতে পাইছিলেন আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চার খলিফার পরে এই সব সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় সাহাবী, সবচেয়ে বড় আলেমউদ্দিন, সবচেয়ে বড় ফকিহ, সবচেয়ে বড় মুস্তাহিদ, সবচেয়ে বড় মুফতি আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চার খলিফার পরে। শুনতেছেন আপনারা? উনি শুনলেন যে এক এলাকার লোকেরা এশার নামাজের পর কি যেন কতগুলি আমল করে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার সাথে মিলে না, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম কোনো আমল কখনো করেন না। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে কারা এসব করে আমাকে খবর দিয়ে, ওরা যখন শুরু করে কেউ গিয়ে খবর দিল, খবর দিলে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সেখানে পৌঁছছেন। এই হাদিসে এই রেওয়ায়েতে আছে যে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সেখানে গেলেন, আলাইহি বুরনুসুন, তার মাথায় একটা উঁচু টুপি। আপনারা শুনতেছেন ভাইয়েরা? উঁচু টুপি দেখলে অনেকে মনে করে যে এটা ইসলামের বাইরে সুন্নতের খেলাফ, শুধু ইসলাম সম্পর্কে ব্যাপক না জানার কারণে, এলমের মারাত্মক ধরনের ঘাটতির কারণে কিছু শিখলাম তো মনে করি এটাই সুন্নত এবং একমাত্র সুন্নত। একমাত্র সুন্নত আপনি মনে করেন কিভাবে? আপনি ইসলামের এলেম কতটুকু আছে, কোরআন হাদিসের এলেম কতটুকু আছে? একটা হাদিস, শুধু একটা হাদিস আমি আপনাদেরকে বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট যখন নাকি সর্বপ্রথম ওহি নাযিল হয়েছিল, শুনতেছেন আপনারা? ওহি নাযিল হয়েছিল কোন জায়গায়? মদিনা শরীফে না মক্কা শরীফে? মক্কা শরীফের কোন জায়গাটায়? হেরা পর্বতে। এই যে হেরা পর্বতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট ওহী আসছিল, সেই ওহী আসা সম্পর্কিত যে একটামাত্র বর্ণনা, একটামাত্র ঘটনা, সেটার বর্ণনা পড়তে 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 আমরা ক্লান্ত হয়ে যাই। এবং হতবাক হয়েছে যে একদিনের একটা মাত্র ঘটনা এত সুবিশাল নূর দীপ্ত অধ্যায় যেটা পড়ে কোনো পুল কিনারা করা মুশকিল মনে হয়। শুনতেছেন ভাই, ওই একটা মাত্র হাদিসের আলোচনা করতে আলহামদুলিল্লাহ আমারও বুখারী শরীফের সবক পড়ানোর তৌফিক হয়। ওই হাদিসটা পড়াতে এই বছর আমার এই বোধহয় ছয় দিনের মতো সময় লাগছিল, অর্থাৎ ছয় দিন এক এক দিনে দেড় ঘন্টা দুই ঘন্টা, তাও দেখলাম যে কোনো কুল কিনার করতে পারিনি। পরে বললাম যে ভাই আর কত তো, চলো এখন সামনে চলো। কিন্তু আমার কাছে বড় কষ্ট হয়েছিল হাদিসটা সম্পর্কে আরো অন্তত দশ ঘন্টা কথা বললে কমপক্ষে হয়তো কিছু আর একটু আগে যাওয়া যায়, তো যে মোটামুটি একটা পর্যায়ে আসলাম। তুই কথা বুঝতেছেন ভাই, তো দু চারটা কথা শিকার পরেই এক একজন চিৎকার করতে থাকেন, এটি একমাত্র দিন, এটি একমাত্র ইসলাম, এটি একমাত্র সুন্নাহ। প্রিয় বন্ধুরা, এমনটা কার্পণ্য করা, এমনটা বিভ্রান্ত শিকার হওয়া মুমিনদের জন্য উচিত না। হ্যাঁ, একবার আমার মনে পড়ে ঢাকাতে মনে হয় বারো তেরো বছর বা আরো আগে হবে কিনা, আমি একবার গুলিস্তান রমনা ভবন গেলাম একটা কোনো পোশাক বানানোর জন্য। ওখানে ওই লোক জিজ্ঞাসা করলো, আপনারা কি শুনি না ওহাবি? তা আমি বললাম যে ভাই ওহাবি কি জিনিস? তা আমার বাড়ি চিটাগাং, তো ওখানে দিন রাত শুনি ওহাবির ঝগড়া। বললাম ওহাবিটা কি এটা আমাকে বুঝায় বলে। বলে বলা কেন আপনি ওহাবি চিনতে পারেন না? আমি বলি কি এরা কারা? কি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে? হ্যাঁ। কালেমা পড়ে? হ্যাঁ। আল্লাহ রসুলকে মানে? হ্যাঁ তা তো মানে। কোরআন মানে? না তা তাও মানে। নামাজ পড়তো? নামাজ পাঠককে ধরে হজ করে উমরা করে যাকাত দেয় রোজা রাখে সবই করে। সমস্যা কোন জায়গায়? ওরা নবীর দুশ্মন। আমি কি ব্যাপার? তাদের নবী নবীকে ভালোবাসে না। শুনতেছেন? তা আমি শুনলাম কতক্ষণ পরে, আমি বললাম যে ভাই তা আপনার কথা শোনা গেল যে বোঝা গেল যে ওহাবিরা এরাও নামাজ পড়ে রোজা করে, কি কিছু বাদ দিয়ে পড়ে নামাজ নাকি সবগুলো পড়ে? তো না, নামাজ সবগুলি পড়ে, পাঠককেই পড়ে। আমি বললাম রসুল্লাহ সাল্লাহ আলী আসসালামের জমানাতে যেই শহরে যে মদিনা শরীফে হযরত আবু বকর ওমর উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই সাহাবায়ে কেরামকে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তালিম করতেন, তাদেরকে নিয়ে নামাজ পড়তেন, সেই শহরের মধ্যেই মুনাফেকরাও বাস করতেন। আপনি কি সেটা জানেন? বলে হ্যাঁ তো জানি। রসুল্লাহ সাল্লাহ আলী ইসলাম তাদেরকে শাস্তি দিচ্ছিলেন না? যে তাদেরকে তাদের উপর জুলুম অত্যাচার করছিলেন না? তাদেরকে মদিনা শরীফ থেকে বহিষ্কার করছিলেন না? বরং মদিনার ভিতরেই তারা ছিল এবং রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাদের রেয়ায়াত করতেন। অথচ রসুল্লাহ সাল্লাহ জানতেন যে এরা সম্পূর্ণ কাফের, এরা বাহ্যিক বাহ্যত আমলে বাহ্যিক আমলে নিজেদেরকে মুসলমান রূপে পরিচিত করে শুধু এই কারণে যাতে এই মুসলিম রাষ্ট্রের যত সুযোগ সুবিধা অন্য মুসলমানরা অন্য নাগরিকরা পায় সমান তার সুযোগ সুবিধা যেন তারাও পায়। কি কথা বুঝেন না? কিন্তু যে অন্তর থেকে তারা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা দুশ্মন ছিল, কাফের মুশরিকদের চেয়েও আরো ভয়ঙ্কর দুশ্মন ছিল মুনাফিকরা। এজন্য মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে তো এই রসুলের উপরেই আয়াত নাযিল করেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, কাফের মুশরিকরা জাহান্নামে থাকবে কিন্তু মুনাফিকরা থাকবে জাহান্নামেরও একদম অতল তলে। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। শুনতেছেন ভাইরা? কিন্তু সেই রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আল্লাহর পক্ষ থেকে ওহির মাধ্যমে জানার পরেও যে অমুক অমুক মুনাফিক একদম নির্ধারিত বিস্তারিত লিস্ট পুরা রসুল সাল্লাহ আলাইহিসাল্লামের মুখস্থ ছিল, তারপরও তাদের যুদ্ধে তিনি কোনো হস্তক্ষেপ করেননি শুধু এই কারণে যে বাহ্যিকভাবে তারা ইসলামের দাবিদার। যদি তিনি তাদের ব্যাপারে কোনো অ্যাকশন নেন সারা পৃথিবী সমালোচনা করবে, ভুলের ভুলের মধ্যে বিভ্রান্তির শিকার হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নিজের সাথীদের উপর পর্যন্ত জুলুম অত্যাচার করছেন। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। কি কথা বুঝেন না? হ্যাঁ, তো একটা বৃহত্তর কোন লক্ষ্য সামনে রেখা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুনাফিকদের ব্যাপারে পর্যন্ত হস্তক্ষেপ করলেন না। তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে দিন ইমান শিক্ষা দিয়ে গেছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের বরকতে আজকে বিশ্বে যে সারা পৃথিবীতে যেখানে যেখানে মুসলমান আর বাকি সারাটা দুনিয়া কাফের মুশরিকে বেদিনদের দ্বারা বদ্দিনদের দ্বারা ভরপুর, যে সেখানে কোনো মানুষ যখন বলে আমি আল্লাহকে ভালোবাসি, আমি রসুলকে মানি, আমি কোরআনকে মানি, তো তাকে বুকে টানা উচিত না? তার বিরুদ্ধে কথা বলা উচিত? তাকে লাঠি মারা উচিত? তাকে ধাক্কা মারা উচিত? এই রূপটা আমার কথাগুলো শুনতে থাকলো। আমি বললাম যে আজকের বিশ্বে কেউ যদি বলে আমি মুসলিম, তো তাকে মহব্বত করা উচিত, তাকে ভালোবাসা উচিত, তাকে ক্ষমা সুন্দর নজরে দেখা উচিত, এটাই তো আমাদের মনে হয়। ওই লোক কাজকর্ম বাদ দিয়া তো দাঁড়া আমার কথাগুলো শুনতে থাকলেন। ওরে বললেন যে আমি আপনাকে প্রথম দেখলাম কিন্তু আপনার কথাগুলো ভালো লাগলো, তাহলে তো আমরা ভুলের মধ্যেই আছি। আমার এটা আজকে স্পষ্ট হলো যে আমরা তো ভুলের মধ্যেই আছি। কি শুনতেছেন ভাই? যে যারা বেদাতি কর্মকাণ্ড করে আমরা তাদের ভুলটাকে ভুল বলি কিন্তু তাদেরকে কাফের বা মুশরিক তো কখনো মনে করি না। শুনতেছেন ভাই? হোক সে বেদাতি, সে মুসলমান, সে আল্লাহকে মানে, রসুলকে মানে, কোরআনকে মানে, পরকালকে বিশ্বাস করে, ফেরেশতাদেরকে বিশ্বাস করে, যেই বিষয়গুলোর উপর ইমান আনা উচিত সেগুলোর উপর তার ইমান আছে, অতএব নিঃসন্দেহে সে মুমিন। কিন্তু বেদাতি কর্মকাণ্ডের কারণে সে মারাত্মক ধরনের গুনাহে লিপ্ত, সে গুনাহের হিসাব তো আমাদের করতে হবে না, সে গুনাহের বিচার করবেন স্বয়ং রব্বুল আলামিন। এবং আল্লাহ পাক জাল্লা জালালু মানওয়াল পবিত্র কোরআনে স্পষ্ট বলে দিচ্ছেন যে আল্লাহ পাক কাউকে শাস্তি দেওয়ার জন্য কোন আইনের আওতায় বাধ্য আল্লাহ পাকের কোন বাধ্যবাধকতা আদৌ নাই। আল্লাহ পাক পরিষ্কার বলছেন যে যারা অপরাধ করবে মুসলমান, আমি যাকে চাই মাফ করব, যাকে চাই আমি তাকে শাস্তি দান করব। শুনতেছেন ভাইয়েরা? এই জন্য যারা গুনাগার মুসলমান, চরম ধরনের বেদাতি মানুষ, তাদের ব্যাপারে এই কথা বলার সুযোগ নাই যে এই লোকের একদম শাস্তি অবধারিত, কেউ এটা বলতে পারবে না। হইতে পারে আল্লাহ পাক কোন বাহানায় ডাক দিয়ে বলবেন যে যা করে এই মুসলিম মাফ করে দিলাম। এবং এই বিষয়টাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এমন ভাবে বুঝাইয়া বলছেন যে কি বলবো, হ্যাঁ ইসলাম সম্পর্কে যদি আমরা জানতাম, হ্যাঁ যদি আমরা একটু সময় দিতাম, বিজ্ঞ ওলামায় দিন অনেক না, শুনতেছেন ভাই, বড় ওলামায় দিন অনেক না, হ্যাঁ তো বিজ্ঞ এবং সত্যিকার নায়েবে রাসূল ওলামায় দিন যারা, তাদেরকে পাইলে হযরত মাওলানা ইসরাউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, এরকম মানুষ রাস্তা রাস্তায় পাওয়া যায় না। মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহির মতো মানুষ রাস্তা রাস্তায় পাওয়া যায় না। হ্যাঁ নিজামুদ্দিন আউলিয়া বড়পীর জিলানি এবং হুজ্জতুল ইসলাম মাওলানা কাসিম নানুতুবি, ইমাম গাজ্জালি, ইমাম ফখরুদ্দিন রাজি, হ্যাঁ ইমাম মুজাদ্দিদ আল সিস্তানি, ইমাম শাহাবুল মুহাদ্দিস দেহলভি, এত বড় বড় মানুষ রাস্তা রাস্তায় সব জায়গায় পাওয়া যায় না। চাঁদ সুরুজ লাখো কোটি না, সূর্য একটাই, চাঁদ একটাই। কি শুনতেছেন ভাইয়া? এরকম বড় বড় আলেমী দিনের সংখ্যা অনেক বেশি থাকে না, সব জায়গাতে সব জায়গা জমানাতেই এই কিছু কিছু ওলামায় দিন থাকেন যাদেরকে সারা বিশ্বের ওলামারা মানেন এবং তাদের কথাই সারা পৃথিবীতে প্রচার করে। রাষ্ট্রের প্রেসিডেন্ট 10-20 জন হয় না, একজনই হয়। রাষ্ট্রের প্রধানমন্ত্রী 10-12 জন হয় না, একজন হয়। কি কথা বুঝতেছেন ভাই? আল্লাহ পাক জাল্লা জালালুহু মানওয়ালি পৃথিবীতে যাদের দ্বারা আল্লাহ পাক নিজের দিনকে চমকাবেন, এই সব মুসলমানের জীবনটাই এমনটা হয়ে উঠে না। বরং আল্লাহ পাকের কিছু বান্দাই এমন থাকে, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাযালু তায়ফাতুন মিন উম্মতি, তায়ফা আরবি ভাষায় তায়ফা মানে বলে ছোট্ট দল, ছোট্ট জামাত, ক্ষুদ্র দল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামত পর্যন্ত একটা ক্ষুদ্র জামাত এরকম থাকবে যারা আল্লাহ সরাসরি আল্লাহর পক্ষ থেকে মদদ পুষ্ট, সাহায্য পুষ্ট থাকবেন এবং তাদের দ্বারা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আল্লাহর দিন আল্লাহর বান্দাদের মধ্যে এই প্রতিষ্ঠিত থাকবে, হেফাজত থাকবে। শুনতেছেন ভাই? আল্লাহ তাআলা কবুল করে তৌফিক দান করে। আল্লাহ তাআলা শুকর কোরআন সুন্নার যতটুকু এলম পড়ার আল্লাহ তাআলা তৌফিক দান করছেন, পৃথিবীর শ্রেষ্ঠ আলেমদের নিকটে পড়ার তৌফিক দান করছেন এবং নির্ভরযোগ্য ভাবে পড়াশোনা করার তৌফিক দান করছেন। এজন্য আমাদের কোনো মাথা গরম হয় না যে অমুকের গুল টুবি, অনুকের উঁচু টুবি, অনুকের লম্বা টুবি, কোনো টুবি দেখলে টুবি দেখলে বুঝতে পারি এই আমার মুসলমান ভাই, দিনটা খুশি হয়ে যায়, খুশিতে বাগ বাগ হয়ে যায়। কারণ একটা একটা কথা জানা আর বাকিগুলো জানার একটু হয় মহাবিপদ। শুনতেছেন আপনারা? কোন একটা কথা বলতে গিয়ে কত দূর গেলাম, ওই যে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এত বড় মাপের সাহাবীর ঘটনা আপনাদেরকে শুনেছি আমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে যেখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার সাহাবী বটে কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ যাতে খুশি আমি রসুলও তাতে খুশি। আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে প্রবেশের জন্য একটা সাধারণ নিয়ম আছে না, অনুমতি নিয়ে তো ঢুকতে হবে, এবং অনুমতি নেওয়ার পদ্ধতি হলো যে দরজায় দাঁড়ায় সালাম করতে হবে, আসসালামু আলাইকুম, একবার সালাম একটু অপেক্ষা, ফের জবাব নাই আবার আসসালামু আলাইকুম, দুইবার সালাম একটু অপেক্ষা, আবার সালাম, তিনবার সালাম দেয় একটু অপেক্ষা, আর মিয়া একটা আমিন স্যার আমি কি আসতে পারি হুজুর, কোনো উত্তর নাই, সাড়া নাই, তখন বিদায় হয়ে যান, দরজা খুলে দিলে ভিতরে প্রবেশ করেন। এটা হলো ইসলামের বিধান, বুঝতে পারছেন? তো সব সাহাবিদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে প্রবেশের জন্য তার সঙ্গে সাক্ষাতের জন্য একই নিয়ম ছিল। আপনারা শুনতেছেন কথা খেয়াল করে, সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইবনে মাজাহ শরীফে সুনানে ইবনে মাজাহ রিওয়ায়াত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন স্পষ্ট ভাষায়, ইজনুকা আলাইয়া আন তাসমা সাওয়াদি হ্যাঁ ও তারফা হিজাবি, বললেন হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার জন্য আমার পক্ষ থেকে স্থায়ী অনুমতির পদ্ধতি হলো এই যে আমার পর্দা হতো, আমার আওয়াজ শোনো, পর্দা উঠাও, ভিতরে প্রবেশ করো। কত বেশি ঘনিষ্ঠ হলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাগুলো বললেন, ইজনুকা আলাইয়া আন তাসমা সাওয়াদি, আমার আওয়াজ শুনলো ও তারফা হিজাবি, পর্দা উঠাও, ভিতরে প্রবেশ করো। বিস্ময় বড় কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এত উচ্চ মর্যাদা সম্পন্ন সাহাবী, সে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ওই মজলিসে যখন গেলেন বড় ক্রুদ্ধ অবস্থাতে গিয়া সেখানে তিনি বসে পড়লেন, ও আলাইহি বুরনুসুন, তার মাথায় একটা উঁচু টুপি। শুনতেছেন আপনারা? আরবি যারা জানেন, এমনি খালি আরবি বই বুঝতে পড়ে আরবি শিখছেন যে ওই লোকদেরকে আমি জিজ্ঞাসা করতেছি না, যারা কোরআন সুন্নার আরবি শিখছেন তাদেরকে জিজ্ঞাসা করবো। ধরো অনেকে আজকাল আরবি একটু পড়তে পারলে, আরবি সাহিত্যিক, আরবি সাহিত্যিকের সাহিত্যের ডক্টর হলে মনে করো আমি কোরআন শুনে বুঝিয়ে ফেলছি, না আমার প্রিয় বন্ধুরা এটা নয়। আপনি সারা দুনিয়ার ইংরেজি শিখলে কিন্তু যদি মেডিকেল সায়েন্স না পড়েন, রাষ্ট্রবিজ্ঞান না পড়েন, তাহলে আপনি ওই ওই আপনার পড়া ইংরেজি দিয়া রাষ্ট্রবিজ্ঞান পড়তে গেলে এক্সিলেন্ট করবেন, মেডিকেল সায়েন্স পড়তে গেলে আপনি এক্সিলেন্ট করবেন, কারণ ওখানে শুধু অনুবাদে কাজ হবে না, পরিভাষা সম্পর্কে ব্যাপক জ্ঞান থাকতে হবে এবং নিশ্চিত জ্ঞান থাকতে হবে, আর না হলে আপনি বিভ্রান্তির শিকার হবেনই, নিজে ভুলে পড়বেন, অন্যদেরকে ভুলে শিকার বানাবেন। কি শুনতেছেন ভাইয়ারা? আল্লাহ তাআলা আমাদের বুঝ দান করেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মাথায় বুরনুস ছিল, বুরনুস মানে সমস্ত ওলামায়ে দ্বীন জানেন বুরনুস মানে হলো যে কালার সুয়াতুন মুরতাফিয়াতুন, উঁচু টুপি। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তখন সেখানে বসলেন এবং মাথার টুপিটা একদম গোসার হালত, তো মাথার টুপিটা খুলে নিজে নিচে রাখলেন এবং বললেন যে মান আরাফানি ফাকাদ আরাফানি, যে আমাকে চিনে তো চিনে, তাকে বলছি আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ, এখন তো আমরা কার সবাই নিজেরাই, আমি মুফতি আজম, আমি দাওস আজম, আমি অমুক হুজুরুল খলিফা, কিন্তু তিনি এত বড় সাহাবি, তিনি পরিচয় দিলেন আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ, বস নাম শুনতেই সকলে কাঁপতে শুরু করছে, আল্লাহ একবার, এই নাম তো বিখ্যাত আরব দুনিয়াতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবিখ্যাত সাহাবি, অনেক উচ্চ মর্যাদা সম্পন্ন সাহাবি, সকলে একদম চুপ, একদম নিশ্চুপ হয়ে গেছেন। ফের তিনি মানে তিনি এইটুকু ভূমিকা দিলেন এজন্য যাতে তার একটা পরিচয় না পাইলে তারা কথাগুলো গ্রহণ করবেন না, করতে পারবেন না, এজন্য আগে পরিচয়টা দিচ্ছেন যে আমি কে, তোমাদেরকে কথা বলছি, আমার কথার গ্রহণযোগ্যতা তোমাদের নিকট আছে কি না। এজন্য এতে প্রমাণিত হয় যে ইসলামের কথা বলা যে কারোর জন্য নয়, যারা কোরআন সুন্নার ব্যাপক এলমের অধিকারী, নিশ্চিত এলমের অধিকারী, গ্যারান্টি দিয়ে কথা বলতে পারেন এইটাই দিন, এবং এর পক্ষে আমার কাছে স্ট্রং দলিল প্রমাণ আছে, তো তারা দিনের কথা বলা উচিত। আর এইরকম যদি এলম এবং জ্ঞান না থাকে, যারা সত্যিকার খাঁটি মজবুত ওলামায়ে দ্বীন, তাদের রেফারেন্সে তাদের কথাটুকুই শুধু উদ্ধৃত করা উচিত, যাতে আল্লাহ আমার উপর খুশি থাকেন, সন্তুষ্ট থাকেন, কোনো ক্রমে দ্বীনের কথা বলতে গিয়ে আমার এই নিজের ব্যক্তিগত মত সামিল করার কারণে আমার আখেরাত যেন বরবাদ না হয়, আমার আল্লাহ যেন আমার উপর নারাজ না হন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কাযাবা আলিয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যেই কথা আমি নবী বলি নাই আমার কথা বলে যারা পিতা চালায় দিবে, এইরকম মিথ্যাবাদীদেরকে আল্লাহ পাক জাহান্নামে পুঁছিয়ে দিবে। সেজন্য তার ঠিকানা জাহান্নামেই তালাশ করে, নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। কি ভয়ঙ্কর কথা! এজন্য ভাইরা দিনের কথা আবেগে বলতে নেই, দিনের কথা তো কোরআন সুন্নার একদম স্পষ্ট মজবুত দলিল প্রমাণ জানার পরেই বলা উচিত। এখন অনেকের আবেগ, না আমি ইসলাম সম্পর্কে কিছু বলবো, এটা আমারও দায়িত্ব, বাইরে তোমার দায়িত্ব কোথেকে? তুমি ডাক্তার না, তোমার ডাক্তারের দায়িত্ব নেই। তুমি অ্যাডভোকেট না, তোমার অ্যাডভোকেটের দায়িত্ব নেই। তুমি জজ না, তোমার জজের দায়িত্ব নেই। তুমি পাইলট না, তোমার পাইলটের দায়িত্ব নেই। তুমি নৌকার মাঝি না, তোমার নৌকার মাঝির দায়িত্ব নেই। আমরা হবিগঞ্জে গেছিলাম গত বছর, তো ওয়াজ মাহফিলের এরকম, ওখানে মাহফিলের এরকম কয়েকদিনের আমার সফর ছিল। এক জায়গায় গেলাম তো ওরা যে পর্যন্ত গাড়ি গেল তো গেল মাইক্রো, এরপরে দেখলাম যে নৌকা নিয়ে আসছে, নৌকা চালায় নিয়ে যায়। আমার সন্দেহ লাগলো ওদের নৌকা চালনা দেখেছে, ওরা কি মাঝি কিনা, পরে জানতে চাইলাম, পরে জি না, এমনি আমাদের তো এদিকটা যাতায়াত করা লাগে, আমরা নিজেরাই নৌকা চালাই। আমার ডর লাগবে যে না জানি কোন ঘটনা ঘটায়, ভাই মাঝি না কিন্তু নৌকা চালা তো বড় মুশকিল ব্যাপার, একটা নদী পার করে দিতে। যাই হোক, ওখানে গেলাম, মাহফিল হলো, পরে রাত্রিবেলা আমরা ফিরবো তো হবিগঞ্জ শহরে, আমরা এখানে থাকবো একটা হোটেলে, আবাসিক হোটেলে। তো রাত্র একটার দিকে নৌকা উঠলাম, এখন এরা চালাইতেছে, শুনতেছেন ভাই, চালাইতেছে। তো হঠাৎ এমন বৃষ্টিপাত, ভীষণ মুষলধারে বৃষ্টিপাত, আর এমন আকাশে বিদ্যুৎ চমকাইতেছে, আর ঘুম ঘুম শব্দ হইতেছে, এখানে ওখানে বজ্রপাত হইতেছে, এর ভিতর প্রচন্ড ঝড় করা শুরু হইল, এক দরিয়ার ভিতর আমাদের মাঝিতেই, শুনতেছেন ভাইরা। হ্যাঁ, তো এখন কি হলো কিছুই বুঝতেছি না। তা আমি মনে করলাম যেভাবে নৌকা চালাইতেছে তো মনে হয় যে আমরা অনেক দূর আগে গেছি। পরে আমি হঠাৎ তাকায় দেখলাম আমাদের এক সাথী অনেক উঁচু লম্বা, মনে হয় বাংলাদেশি মানুষ না, এত উঁচু, শক্তিশালীও, সন্দীপের লোক আমাদের সঙ্গে ছিল। তাকে দেখলাম যে কিরে, ও নদীর মধ্যে তো মানে এমন এক জায়গায় গেছে নৌকা যে নৌকা এখন ডুবে যেতেছে। তো ওই বেচারা এই আমাদের সকলের প্রতি মহব্বতে সে নিজের জীবনের ঝুঁকি নিয়েছে, নিচে নামছে, নেমে নিচের থেকে নৌকাকে ঠেলে ঠেলে উঁচু করে রাখার চেষ্টা করতেছে। আমি দিকে হতবাক, ইয়া আল্লাহ আপনি মেহরবানি করেন, বাস কি বলবো আর, যা হওয়ার তো শেষ পর্যন্ত তাই হবে, সেই কথা বলে কি হবে, শেষ পর্যন্ত কাঁচা মাঝির পালায় পড়লে যা হয় সে অঘটনের শিকার হতে হয়েছিল। রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করছেন, কি কথা বুঝতেছেন ভাইরা, যে নৌকার মাঝি না সে নিজেকে মাঝি মনে করে নৌকা চালাইলে সেখানে এক্সিডেন্ট কি হবে না, যে পাইলট না সে পাইলট মনে করে যদি এরোপ্লেন চালানো শুরু করে তো সমস্যা হবে না। অনেকে মনে করে আমি সাইকেল চালানো তো মুশকিল, কোনটা চালানো কি, দুই পাশে পা রাখলাম, ওর ঘাড়ে ধরলাম, চালালাম, স্টার্ট দিলাম, চললো, এমনটা করলে কি চলবে? এটা আমার প্রিয় বন্ধুরা, এলেম আপনার যতটুকু দিন সম্পর্কে জ্ঞান নিশ্চিত গ্যারান্টিযুক্ত যতটুকু, অতটুকুর জন্য আপনি জিম্মাদার থাকলে আপনার জন্য ঠিক আছে। কিন্তু সমগ্র উম্মতের জিম্মাদারি আপনি নিচ্ছেন কেন? আপনি কি নবী? আপনি কি নবীর একদম কামের কোন সত্তা নাই? এলমে নবুয়ত, এলমে দিন, এলমে ওহি, কোরআন সুন্নাহর এলেম আপনি কি এতটা অর্জন করছেন? যদি না করে থাকেন তো আপনার উপর এত দায়িত্ব তো আল্লাহ রাসূল চাপান নাই। হ্যাঁ, স্বয়ং রব্বুল আলামিন পবিত্র করায় বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন। হে মানুষ, তোমরা, হে আমার বান্দারা, তোমরা যারা আমার দিন সম্পর্কে ভালোভাবে ব্যাপকভাবে তোমরা এলেম রাখো না, জানো না, তোমাদের কাজ হবে যে উলামায়ে দ্বীন আমার দ্বীন সম্পর্কে সম্যক সঠিক জানেন, তাদের নিকট থেকে জিজ্ঞাসা করে তাদের নিকট জানে সেই মোতাবেক আমল করা। আমাদের পূর্বপুরুষদের মধ্যে এমন বহু লোক ছিলেন যারা আলেম না কিন্তু উলামায়ে দ্বীনের সামনে নত হইতেন এবং আলেমদেরকে ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন, তাদের সঙ্গে উঠা বসা করতেন, সব বিষয়ে তাদের কাছে জিজ্ঞাসা করতেন, জানতেন, সেই মোতাবেক মানতেন, জীবন গড়তেন, দুনিয়ার থেকে এইভাবে গেছেন যে মৃত্যুর সময় তাদের চেহারা নূরে ঝলমল করতেছিল। শুনতেছেন ভাইরা, কি হলো আজকে আমাদের মুসলমানদের? কোন পবিত্র কোরআন রব্বুল আলামিন বলছেন, সিমাউম ফি উজুহিম আসারিস সুজুদ, যারা আমাকে মানে, আমাকে আমাকে ভক্তি করে, আমার কথার সামনে মাথা ঝুঁকায়, আমার বাধ্যগত অনুগত হয়ে যায়, ওই বান্দাদের জীবনে অন্তরে এতটা নূর থাকে, তাদের অন্তরের নূর এটা উঠতে উঠতে চেহারার মধ্যে ভাসতে থাকে। আল্লাহ পাক পবিত্র কোরআনে নিজে বলছেন, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইজা উ যিকিরাল্লাহ, যে আমার খাস বান্দা, আমার আউলিয়া যারা, আমার সঙ্গে নিবিড় গভীর নিখুঁত সম্পর্কওয়ালা যারা, তাদেরকে দেখলে, তাদের চেহারা দেখলে তোমাদের আল্লাহর কথা মনে হবে। এটাকে নবী বলছিলেন দিদানে উ দিদানে খালেক সুদার, যে কোন আল্লাহ ওয়ালাকে দেখলে আল্লাহকে দেখা, আল্লাহকে দেখা মানে বলি আল্লাহ কি আল্লাহ, এইটা এই কথা এই উদ্দেশ্য তার নয়, তিনি তো কোরআন সুন্নাহর অনুসারী, তো তার কথার উদ্দেশ্য হলো কোন আল্লাহ ওয়ালাকে দেখা মানে আল্লাহ পাকের নূরের জ্যোতি তার মধ্যে তুমি দেখতে পাবে, আল্লাহ পাকের নূরের জ্যোতি। কারণ কোরআন শরীফ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা তোমরা আমার রং তালাশ করো, আল্লাহ পাকের কোন রং আছে নাকি, কিন্তু বর্ণ আছে রূপ আছে, সেম কথা আল্লাহ কোরআন শরীফ রাব্বুল আলামিন বলেন আমার রং ধরো তোমরা, আরে আল্লাহ পাকের রং কি, এই রং তালাশ করবো কোন জায়গাতে। ফের আল্লাহ পাক আরেক আয়াতে বলছেন যে লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার রাসূলুল্লাহ জীবনে তোমাদের জন্য চমৎকার রং চমৎকার নমুনা মজুদ আছে। বুঝা গেল যে আল্লাহ পাকের রং মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র এবং সুন্দর জীবনটা, ফুলের জীবনটা, এই জীবনটা যে অনুসরণ করবে সে আল্লাহ পাকের রং ওয়ালা জিন্দেগি প্রাপ্ত হয়েছে। আল্লাহ পাকের কথা কি বুঝতে হবে না, যে মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি যে বলছেন কোন ওলি আল্লাহদের দেখলে মানে আল্লাহকে দেখা মানে আল্লাহ, সে ওলি আল্লাহ নিজে খোদা না, সে তো খোদার দোস্ত, খোদার প্রেমিক, খোদাকে তালাশ করে বেড়াইতেছে, আল্লাহর সে প্রেমিক, সে আল্লাহ হবে কি জন্য, যে এরকম দাবি করে ওলি আল্লাহ যে আমি নিজে খোদা, সে তো পাক্কা কাফের। এই কথা বুঝতেছেন ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করে, হেদায়েত নসিব করে। যাই হোক, এক কথা থেকে ভাই প্রসঙ্গ করার অনেক কথা আছে, কিন্তু সবগুলো কথা আমাদের দরকার কিনা, সবগুলো কথা কোরআন সুন্নাহ আরোপিত আলোচিত হচ্ছে। আল্লাহ আমাদের সকলকে কামের হেদায়েত দান করে, সকল গুমরাহি বিভ্রান্তি অন্ধকার লানতের পর থেকে আমাদের সকলকে আল্লাহ হেফাজত করে, নাজাত দান করে, সমস্ত মুসলমানদেরকে নাজাত দান করে। আমি অন্তর থেকে এটা বিশ্বাস করি এবং অন্তর থেকে আমি আশাবাদী যে সর্বশ্রেণীর মুসলমান যারা বিভ্রান্তির শিকার, যারা বিভ্রান্তির প্রচারকারীও বটে, যদি সঠিকভাবে তারা কোরআন সুন্নাহর আলোকে বুঝতে পারেন যে আমি ভুল করছি, তো তারা সে ভুল থেকে ফিরে আসবেন। কারণ মুমিন সে আল্লাহকে অসন্তুষ্ট করে দুনিয়ার থেকে বিদায় নিতে চায়, এটা কোনো ক্রমে আমরা বিশ্বাস করতে পারি না। এজন্য কোন মুসলমানের ব্যাপারে দ্বিধা হওয়ার প্রশ্নই উঠে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কাফের মুশরিকদের ব্যাপারে কখনো নিরাশ হন নাই। রব্বুল আলামিন বলছেন যে যে ওদের অন্তরে আমি সিল মোহর লাগাই দিছি, ওরা ঈমান আনবে না। ভাবনা আপনি একদিকে আসেন, এক পাশে বসেন, হয় ডাইনে যান না বাইরে যান, পিছনের ভয় আপনার কারণে পরেশান হইতেছেন, আপনি একবার এদিকে যান ওইদিকে যান, উনি দিশাই পান না আমি কোন দিক দিয়ে তাকাবো, আপনি তো আচ্ছা চরক দাসের মতো ঘুরতে থাকেন, বহুদিন পরে চরক দাস দেখা শুরু করল। অনেকে বসে এরকম সুস্থ ভাবে বসতে পারে না, খালি লাফালাফি করতে থাকে, এদেরকে নিয়ে পিছনের সাথে পেরেশান হয়, বলতেও পারো না ভদ্রতার খাতিরে কি বলবি, উনি তো শুনতে থাকে, কিন্তু আমি খেয়াল করতে হয়েছে ভাই আরেকজনের ডিস্টার্ব হচ্ছে। আল্লাহ আমাদের আমাদেরকে রহম করেন, আমাদেরকে নূর দান করেন, আমাদের জন্য জান্নাতের রাস্তাকে আল্লাহ নিষ্কণ্টক বানায় দেন। যাই হোক, তো কোথায় গেছিলাম মরনা, কোথায় চলছি, সে আব্দুল ইবনে মাসউদ রাজিয়াল্লাহর কাছে যাব নাকি? হ্যাঁ, ইবনে মাসউদ রাজিয়াল্লাহু তাআলা আনহা, কি চমৎকার কথা, কি সুন্দর, কি আজব তাদের বয়ান এবং কথার বাগধারা। ওয়ারে ওয়া সুবহানাল্লাহ, মান আরাফানি ফাকাদ আরাফানি ওমান লাম ইয়ারিফি ফানা জুনদু, সুস্থছেন বাবা, চিনছো তো চিনছো, আর যে চিনো না তো আমি আবদুল্লাহ ইবনে মাসউদ হাকিমুল উম্মত মাওলানা আসিফ আলী থানভীর কথা কথা বলছিলাম, যে আপনারা যারা তাকে চিনেন তো চিনেনি, তার না চিনলে তো তিনি হাফ জিহুদের পীর, মাওলানা শামসুল ফরিদপুরের পীর, এবং সে হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহের পীর বসে, এইরকম পৃথিবীর শীর্ষস্থানীয় বড় বড় আলেমে দিন আল্লামা শব্বির আহমদ উসমানী, আল্লামা জাফর আহমদ উসমানী, মানে এক একজন আলেমে দিন যারা সারা পৃথিবীকে কাঁপায় দিয়েছিলেন তাদের এলমের দ্বারা, সেই এত বড় আলেম ধর যিনি উস্তাদ ছিলেন, মুরব্বী ছিলেন, মুর্শিদ ছিলেন, সে হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভি নম্বর আল্লাহ তাআলা মারফতে তিনি বলেন যে আগার ইয়ে ইনসান ইনসান বন যায় এই সব কুছ হ্যায়, এই মানুষ যদি সত্যিকার মানুষ হয় এই মানুষই সবচেয়ে বড় মর্যাদাওয়ালা। এই মানুষই সবচেয়ে বড়। এবং আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি কি বলবো, আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে এগুলো মনে রাখার তৌফিক দেন। দেখেন এমন এক বিষয় আমরা ঝগড়া বাদ দিই, আমরা মানুষ হই, শুনতেছেন ভাইরা, আমরা যেন মানুষ হই, আমরা মুমিন হই, আমরা জান্নাতি হওয়ার চেষ্টা করি, বুদ্ধিজীবী হওয়ার চেষ্টা করতেছি, আমি ইসলামের ডক্টর এবং পণ্ডিত হওয়ার চেষ্টা করতেছি। পয়লা কাম তো আমি মুমিন হই, পয়লা কাম তো আমি আল্লাহ পাকের সন্তুষ্টি প্রাপ্ত বান্দা হই, পয়লা কাম তো আমি জান্নাতে জান্নাতের অধিকারী হয়ে যাই। সেই কাজটা কি, সেই পথটা কি, সেই এলেম কোনটা, সেই রাস্তা কোনটা, সেটা আমি তালাশ করি। কিন্তু আমাদের অনেকের প্রেরণা, আমাদের অনেকের উৎসাহ, পৃথিবীকে আমাকে জানুক, বিশ্বের কোটি কোটি আমাকে মানুক, তারা আমার প্রশংসা করুক, আমাকে ডক্টর বলুক, মহান নেতা বলুক। ইয়া আল্লাহ, এ কি কথা! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শিক্ষা দিচ্ছেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, আল্লাহকে পাওয়ার জন্য যে নিজেকে ছোট করবে, ক্ষুদ্র করবে, হ্যাঁ মাথা নিচু করবে, মাথা নত করবে, আল্লাহ পাক নিজে তাকে ঊর্ধ্বে উঠাবেন। আর আল্লাহ তাকে ঊর্ধ্বে উঠান, তার শক্তি তাকে নিচে নামাবে। নিভাইতে চেষ্টা করবে সে ধ্বংস হবে, বরবাদ হবে, জুলে সরকার হয়ে যাবে। এজন্য ওলামায় দিনকে টেনশন করার কোন দরকার নাই। হায় গেলাম, হায় মরলাম না, হায় গেলাম, হায় মরলাম কি, আল্লাহ পাক জাল্লা জালালুহু আমানাওয়ার পবিত্র কোরআন স্পষ্ট যখন বলছেন কোরআনের উপর কি আমাদের ঈমান রাখতে হবে না, আল্লাহ পাক পরিষ্কার বলে দিচ্ছেন যে ইন্না নাহনু নাযালনা আল কোরআনা ওয়া ইন্না লাহু হাফিজুন, এই 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 কোরআন আমি নাযিল করছি, হ্যাঁ এই কোরআন আমি নাযিল করছি এবং আমি তার হেফাজত করব। এটা আল্লাহ পাক বলছেন জাল্লা জালালুহু আমানাওয়া ওয়া ইন্না লাহু হাফিজুন, এটা নিশ্চিত সন্দেহাতীত যে অবশ্যই অবশ্যই এই কোরআনের আমি হেফাজত করব। এই আয়াতে পাকে ব্যাখ্যায় মুফাসসিরিন লিখছেন খালি কোরআনের কথাগুলো যদি এজমালি রক্ষা করা হয়, কিন্তু এর ব্যাখ্যা বিশ্লেষণ না থাকে তাহলে তো দিন রক্ষা হবে না। হবে কোরআন শরীফ আছে, নামাজ কায়েম করো, কিন্তু সেজদা কেমনে করতে হবে, বয়ান আছে কোরআন শরীফে, রুকু কেমনে করতে হবে, বয়ান আছে কোরআন শরীফে, আর তাহিয়াত আছে কোরআন শরীফে, রুকুর দোয়া সেজদার দোয়া আছে কোরআন শরীফে, রুকুর তসবি সেজদার তসবি আছে কোরআন শরীফে, দোয়ায় কোনো আছে কোরআন শরীফে, সালাতে সুবহানাক আল্লাহুম্মা এটা আছে কোরআন শরীফে, নাই তো ফের তো কোরআন শরীফের খালি হেফাজত করলে দিন হেফাজত হবে কেমনে? এজন্য মুফাসসিরিন এই আয়াতের ব্যাখ্যা যে আল্লাহ পাক বলছেন যে এই কোরআন আমি নাযিল করছি, আমি তার হেফাজত করবো, এই আয়াতের পাকের ব্যাখ্যা মুফাসসিরিন লিখছেন, এর অর্থ হচ্ছে এই কোরআন এবং কোরআনের আনুষঙ্গিক যা আছে, এই কোরআনের সবিস্তার পূর্ণ রূপ নমুনা কমপ্লিট মডেল, এটা আমি কিয়ামত পর্যন্ত হেফাজত করবো। এজন্য এই আয়াতের অর্থ হচ্ছে যে এই আয়াতের পাকের পরিষ্কার অর্থ হলো এই পূর্ণ কোরআন আমি হেফাজত করব, কোরআনের সঠিক মর্ম ব্যাখ্যা কিয়ামত পর্যন্ত আমি হেফাজত করব, এই কোরআনের ব্যাখ্যা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র জীবন জীবন আদর্শ, তার বাণী এবং কর্ম সবটা আমি আল্লাহ হেফাজত করব, এবং এই কোরআনের হেফাজতকারী যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিশাল বড় জীবনের ইলমের ভান্ডার হেফাজতকারী যারা, সেই উলামায়ে দ্বীনকে আল্লাহর কসম আল্লাহ পাক দিয়ে হেফাজত করবেন। কারণ কেন, কারণ কি, এটার কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পরিষ্কার ভাষায় বলছেন ইন্নামা ইউকবাযুল ইলমু বিকবযিল উলামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন তোমরা শোনো, এই দ্বীন এই কোরআন এই ইলম আসমানি এটা উঠে যাবে দুনিয়ার থেকে, এইভাবে আল্লাহ পাক প্রথম উলামায়ে দ্বীনকে উঠায় নেবেন। উলামায়ে দ্বীন চলে গেলে যে ইলমের দ্বীন শেষ হয়ে যাবে, আর দ্বীনের ইলম শেষ হয়ে গেলে দ্বীন শেষ হয়ে যাবে, আর যখন দিন শেষ হবে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। শুনতেছেন আপনারা? তাহলে এটা প্রমাণ হলো যে কে আল্লাহ পাক যে কোরআন হেফাজত করবেন, দিন হেফাজত করবেন, উলামায় দিনকে হেফাজতের মাধ্যমে আল্লাহ পাক তার দিনকে হেফাজত করবেন। শুনতেছেন না? এবং এটা তো আরো পরিষ্কার কোরআন শরীফ রব্বুল আলামিন নিজে বলছেন এই তাউতুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ পাক পরিষ্কার কোরআনে পাক বলেন তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ নিঃসন্দেহে তোমাদেরকে সাহায্য করবেন। আর নাসরুন এই শব্দটা আরবি যারা আপনারা জানেন, হ্যাঁ খালি ওই যে অনুবাদ করছেন যে নাসারায়ণ, নাসারায়ণ মানে সাহায্য করা, সাহায্য করা, এই সাহায্য করা পড়লে আপনি কোরআন বুঝেন না, হাদিসে বুঝেন না, কিচ্ছু বুঝেন না। আরায়ুনি মানে সাহায্য করা, নাসারায়ণ মানেও সাহায্য করা, কিন্তু কয়জন মাওলানা সাহেব এরকম পাবেন যারা বলবে যে কোন সাহায্য করা এটা? শুনতেছেন ভাইরা?
আনামানি সাহায্য করো, শুধু সাহায্য করো। আপনারা 10 টাকা কেউ দিল, এটা সাহায্য করলো। আপনি পড়ে গেছেন, সেখান থেকে উঠে দিল, এটা সাহায্য করলো। নাসরুন মানে শত্রুর আক্রমণ থেকে আপনার আপনাকে হেফাজত করা, আপনাকে আশ্রয় দেওয়া, এটাকে বলে নাসরুন। কি কথা বুঝতেছেন আপনারা? ইজা যা নাসরুল হয় বল ফাতহ। কোরআন শরীফে আল্লাহ পাক জাল্লাল্লাহু আনহু বলছেন, এ রসুল যখন আপনার নিকট আল্লাহর সাহায্য নাসরুন নাসরুন মিনাল্লাহ ফাতহ করি বলে না, যে যখন নাকি বিদেশে কোন শত্রুর বিরুদ্ধে যুদ্ধ হয় মুসলমানদের, তো মুসলমানরা বলে নাসরুন মিনাল্লাহ ফাতহ করি, মানে শত্রুর বিরুদ্ধে আমাদের বিজয় সুনিশ্চিত আল্লাহর রহমতে ইনশাআল্লাহ তাআলা। এই যে শত্রুর উপরে বিজয় লাভের জন্য যে সাহায্য, এই সাহায্যটাকেই আরবিতে নাসরুন বলে। আমার কথা বুঝতেছেন আপনারা? এই আয়াতের অর্থ তাহলে কি দাঁড়ালো? আল্লাহর দুশমনদের বিরুদ্ধে, আল্লাহর দিনের বিরোধীদের বিরুদ্ধে তোমরা যদি আল্লাহর দিন রক্ষার কাজে এগিয়ে আসো, আমি আল্লাহ ও শত্রুদের বিরুদ্ধে তোমাকে বিজয় দানের জন্য আমার রহমত নিয়ে আগে আসবো। এজন্য আল্লাহ পাক আরেক আয়াতে স্পষ্ট বলছেন, কাম মিন ফিয়াতিন কালিলা গালাবাত ফিয়াতিন কাসীরা বিইজনিল্লাহ। কত ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র দল আমি আল্লাহর সাহায্যপুষ্ট হওয়ার দ্বারা বেছে বিশাল বড় বড় শক্তির উপরে তারা বিজয়ী হয়ে গেছে। ক্ষুদ্র ক্ষুদ্র দল আবাবিল, এরা কি জানে? আবাবিল বিশাল বড় শক্তিশালী বাহিনীর উপরে সফল কাম হয়ে গেছে, বিজয় হয়ে গেছে। আল্লাহ আল্লাহর নজর, আল্লাহ পাকের রহমতের মদদের নজর যার সঙ্গে হয়ে যায় সেই সফল কাম হয়ে যায়, সেই কাম হয়ে যায়। তাকে কোনো শক্তি দিতে পারে না, কেউ তাকে খতম করতে পারে না। এজন্য ঝগড়া না, বিতর্ক না, মারামারি না, দলাদলি না, আসল হচ্ছে হক কোনটা সেটা তালাশ করা। মুসলমান ভাইদের কাছে এখলাসের সাথে, মহব্বতের সাথে, আন্তরিকতার সাথে, সহানুভূতির সাথে, ধৈর্যের সাথে সেটা তুলে ধরা। ইনশাআল্লাহ তাআলা বিজয় দিবেন তো হকওয়ালাদেরকে মহান রব্বুল আলামিন নিজে। পয়সার জোরে লাল কোটি কোটি ডলার ঢাললে, হাজার হাজার কোটি ডলার ঢাললে, হাজার হাজার দল বানাইলে, হাজার হাজার পিস্তলার অস্ত্র জোগাড় করলে পশ্চিম কালো সে কামিয়াব হবে না। আল্লাহ পাক যদি ধ্বংস করে দেন তাকে। শুনতেছেন ওলামায়ে কেরাম? যাই হোক, কি একটা কথা বলতে গিয়ে কত লম্বা হয়ে গেছে। যাই হোক, আল্লাহ তাআলার মেহরবানি মেহরবানি সব। হ্যাঁ, মান আরাফানি হাকিম হাকিমুল মুতমারন আসাফ আলী ফারুক রহমতুল্লাহ এত বড় মাপের আলেমে দিন ছিলেন, এমনি মশহুর তো আছেন, এটা প্রচারিত আছে যে তিনি কেউ লিখছেন যে তিনি 700 কিতাব লিখছেন, তখন 700ই ছিল। পরে কেউ লিখছেন যে হয়তো তার ওই 1200 কিতাব লিখছেন, এই তখন 1200ই ছিল। ফের কেউ লিখছেন যে 1500 কিতাব লিখছেন, হয়তো তার ওই তখন 1500ই ছিল। কিন্তু আল্লামা তাকি উসমানি পাকিস্তানের করাচির, তিনি বলেন যে হাকিমুল উম্মত থানভীর পরবর্তীতে এমন এক কিতাবের ভান্ডার পাওয়া গেছে, তাতে দেখা যায় প্রায় 2300 কিতাব লিখে গেছেন তিনি। এটা কিভাবে সম্ভব? বিশ্বে যারা এরকম অনেক বেশি কিতাব লিখছিলেন তাদের মধ্যে একদম গণা বাচা কয়েকজনের ভিতরে একজন হাকিম মুহাম্মদ মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ তাআলা বরকাতুহু। এত বড় কাজ যদি আল্লাহ পাক নিজে না নেন, কিভাবে বান্দা নিজে করতে পারে? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, আকাবের দিনকে আমরা ভালোবাসতে পারি, তাদেরকে শ্রদ্ধা করতে পারি, তাদের পথে হাঁটতে পারি, চলতে পারি। আমাদেরকে আমাকে এই মাওলানা মুফতি রফিক সাহেব, তিনি আমাকে শুনেছিলেন একদিন যে সলসিনার বর্তমান পীর সাহেব হুজুর হযরত মাওলানা মহিবুল্লাহ সাহেব হুজুর, ওনার নিকট উনি একদিন বলছিলেন যে হুজুর অমুক মাওলানা সাহেব, এই নিয়ে হাকিমুল উম্মত মাওলানা ফারুকি মাওলানা রশিদ আহমদ গঙ্গুই হুজরতুল ইসলাম মাওলানা কাসেম নানুতুবির বিরুদ্ধে মাঝে মাঝে কিছু বলেন, যে পীর সাহেব হুজুর তখন বলছিলেন যে কে এরকম বলে আমার কাছে নিয়ে আসবো, আমি দেখবো ওরে। শুনেছিলেন না আপনি? ইনি বলছিলেন যে কে সেই লোক কোন মাওলানা সাহেবকে যেখানে এরকম কথা বলে, নিয়ে আসো আমি তাকে দেখবো। আমাদের যারা সত্যিকার ওলামায় দিন, তারা আকাবের সত্যিকার ওলামায় দিন তারাই যারা আকাবের দিনকে শ্রদ্ধা করে, ভক্তি করে। এই কায়েদ সাহেব হুজুর ছিলেন বিখ্যাত আলেম বুজুর্গ, আল্লাহ বলা আপনারা চিনেন তো না? সে কায়েদ সাহেব হুজুরের কিতাব পড়লেই দেখবেন এই কায়েদ কিতাবের মধ্যে হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভীর নাম, হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানুতুবির নাম, ইমাম রব্বানী মাওলানা রশিদ আহমদ গঙ্গুহির নাম। এই উপমহাদেশে যে বড় বড় ওলামায় দিনের দ্বারা আল্লাহর দিন এখানে এত বড় শক্তিশালী হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, মুসলমানদের মধ্যে আল্লাহর সহিহ দিন পৌঁছে তাদের মধ্যে মুজাদ্দিদ আলতে সানি রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাহউল্লাহ মুহাদ্দিস জেহলভী রহমতুল্লাহ আলাইহি, হযরত সাইয়েদ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত মাওলানা আসম আলী ফারুকী রহমতুল্লাহ আলাইহি, হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানুতুরি রহমতুল্লাহ আলাইহি, ইমাম রব্বানী মাওলানা রশিদ আহমদ গুঙ্গুই রহমতুল্লাহ আলাইহি, এই সকল আকাবের দিন ছিলেন মূল। এর তাদের অনুসরণে বড় বড় উলামায়ে দিন আরো বহুত পয়দা হয়েছেন, তাদের দ্বারা দিকে দিকে চতুর্দিকে আল্লাহ দিন পৌঁছতে থাকতেন। মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, তিনি আকাবের দিনের নেগ্রানিকেই তৈরি হয়েছেন, তাদের সৌবতে, তাদের এলমের বরকতে, তাদের দোয়ার বরকতে, সেগুলো দিস মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি, এই সব তো আকাবের বরকতে তৈরি হয়েছেন। হযরত মাওলানা খলিল আহমদ সাহেব দুই রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক উলামায়ে দিনকে মহব্বত করার আমাদের তৌফিক দান করে। আমার প্রিয় বন্ধুরা, বড় আজীব কথা, সেদিন আমি বসে বসে আমার মনে হইতেছিল এক মজার হাদিস শরীফ, যে কওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আদালু আলাল খাইরি কাফাইলিহি। আরে আমি আপনাদের কি বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মুসলমানকে বড় বানানোর জন্য, বড় ধনী বানানোর জন্য, বড় বেশি উচ্চ মানের জান্নাতি বানানোর জন্য এমন এমন সুন্দর সুন্দর কৌশলী শিক্ষা দিয়ে গেছেন, আমরা যদি কদর করতাম তো কিনা কিনা আমরা কামিয়াব হয়ে যেতাম। শুনতেছেন ভাইরা? যেমন সব মুসলমান কি বড় আলেম হওয়া সম্ভব? সব মুসলমান বড় আলেম হওয়া সম্ভব? গাউসে আজম সবারই হওয়া সম্ভব? মুজাদ্দিদ আলতাসানি সবারই হওয়া সম্ভব? কি শুনতেছেন ভাইরা? কিন্তু এক মুজাদ্দিদ আলতাসানির একটু মহব্বত আমার করা সম্ভব না, তাকে শ্রদ্ধা করা সম্ভব না, তাকে খেদমত করা সম্ভব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই বান্দা একজন আরেকজনকে মহব্বত করত, একজন পৃথিবীর পূর্ব প্রান্তে আরেকজন পৃথিবীর পশ্চিম প্রান্তে ছিল, কিয়ামতের দিন রব্বুল আলামিন দুজনকে সামনাসামনি করে আল্লাহ পাক নিজে বলবেন যে হাযাল্লাযী কুনতা তুহিব্বুহু ফিয়্যা, হে বান্দা, এই যে আমার সেই বান্দাটা যাকে তুমি আমার কারণে মহব্বত করতে, চলো এখন সাক্ষাৎ করো। শুনতেছেন ভাইরা? এত বিস্ময়কর ব্যাপার, কি বলবো আমি আপনাদেরকে, আল্লাহর কসম, আল্লাহ দিন এত সহজ, এত সহজ, এত সহজ, আমার তো আজব লাগে, ইসলাম এত সুন্দর। আরে ভাই সুবহানাল্লাহ, কি উন্নত ধারণা! আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলছেন, ইসলাম তোমার যে অঙ্গের দিকে তাকায় তোমার প্রতিটি অঙ্গের সৌন্দর্য আমাকে পাগল বানায় ছাড়ে। যে ফরাস তাব কদম হর কুজা কে মি নে গরম কেরেশমা দামনের দিল মি কসব কে যাই যাস, তোমার যে কোনো অঙ্গ দেখলে মনে হয় সারা দুনিয়া ভুলাবো, এখানে জীবন উৎসর্গ করে দিই। ইসলাম এত সুন্দর মিয়া, আবার আপনারা ইসলামের মধ্যে এত ঝগড়া কেন পয়দা করতেছেন? যে কোনো বিষয়ে বুঝে আসে না, নিজেরা বুঝবার চেষ্টা করেন। বা আপনি আপনি এক ডাক্তারের চিকিৎসা নিচ্ছেন, ওখানে রোগী ভালো হয় না, আরো বড় ডাক্তারের কাছে যান, ওখানে ভালো হয় না, আরো বড় ডাক্তারের কাছে যান। আপনি যে ডক্টর সাহেব, পণ্ডিত সাহেব, বুদ্ধিজীবীর পালায় পড়ছেন, ওনার মাধ্যমে যে এলম এবং জ্ঞান ইসলামের আপনি আবেগী এবং অনুরাগী হয়ে অর্জন করলেন, ওটার দ্বারা আপনার পিপাসা মিটে না, আপনার নেশা পূরণ হয় না, তো তার চেয়ে বড় আলম দিনের কাছে আপনার যাওয়া উচিত। কিন্তু ওইটুকু এলমের আলোকে কুয়ার মতো কুয়ার পরিমাণ এলম নিয়ে, জ্ঞান নিয়ে, ইসলামের এরপরে সমুদ্র পরিমাণ এলম যাদের নিকট মজুদ, তাদের যুদ্ধাচরণ করা, এটাই কি আপনার জ্ঞানের পরিচয়? এটাই কি আপনার বুদ্ধিমত্তার পরিচয়? এটাই আপনার সফল এবং বিজয়ী জীবনের পথ পরিক্রমা? আগর ইয়ে ইনসান ইনসান বন যায় তেহি সব কুছ হ্যায়। সুবহানাল্লাহ। ফির হযরত হাকিমুল উম্মত সাহেব বলেন, আর ইনসান বননে কা তরিকা ইয়ে হ্যায় কে আল্লাহ তাআলা সে সহী তালুক পয়দা হয়ে যায়। হে মানুষ, তোমাদের মানুষ হওয়ার জন্য রাস্তা হলো আল্লাহর সঙ্গে সম্পর্কটা সুন্দর বানাও, তাহলে তুমি মানুষ, তাহলে তোমার জন্য জান্নাতুল ফেরদাউস নিঃসন্দেহে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদের কবুল করেন, তৌফিক দান করেন। তো এক মুসলমান, এক আল্লাহর বলিকে, একজন নায়েবে রসূলকে, একজন আলেমে দীনকে মহব্বত করলে ওই আলেমে দীনের সঙ্গে এই লোক জান্নাতে চলে যাবে। কি আজীব মামলা, আশ্চর্য! কোরআন শরীফ রব্বুল আলামিন বলছেন যে আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা, কোরআন শরীফ বলতেছে আপনাদেরকে, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়ামান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইয়াস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু রব্বানা ওয়াসিতা কুল্লা শাইইন রাহমাতান ওয়া ইলমা ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবীলাকা ওয়াকহিম আযাবাল জাহিম। আল্লাহ পাক বলেন যে আমার আরশ বহন করেন যেই ফেরেশতারা, এবং তাদের আশপাশে অবস্থানকারী আরো যে সকল আমার নিকটবর্তী ফেরেশতা, তাফসীরে লিখছেন যে যাদেরকে কারুবিন বলা হয়, এই ফেরেশতাদের কাজ হলো কি, ডিউটি হলো কি, দিন রাত একদিকে তারা আমার গুণগান করতে থাকেন, পাশাপাশি দিন রাত তারা মুমিন বান্দাদের জন্য একদম আমার সামনে থেকে আমার নিকট মাফ চাইতে থাকেন, আল্লাহ এদের মাফ করে দেন, আল্লাহ এদের মাফ করে দেন, আল্লাহ এদের মাফ করে দেন, আল্লাহ এদের মাফ করে দেন। আল্লাহ পাক নিজেই তাদেরকে ডিউটিতে লাগাইছেন, যারা ঈমানওয়ালা তাদের জন্য আমার কাছে ক্ষমা চাইতে থাকো। আল্লাহ পাক এই ক্ষমা চাওয়ার কাছে এত ঘনিষ্ঠ নিকটবর্তী ফেরেশতাদেরকে নিয়োজিত করলেন কেন, এটা তার সীমাহীন রহমতের রহমতের প্রমাণ, সীমাহীন রহমতের বহিঃপ্রকাশ। যারা ঈমান আনছে আমার রহমত সকলের জন্য। এরপরে তারা বলেন যে ইমান বলাদের জন্য তারা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করতে থাকেন, এবং তারা কি কি ক্ষমা প্রার্থনা করেন কোন ভাষায় আল্লাহ সেটা আবার বলছেন, রব্বানা সব তো আপনার জানাই আছে, কি কথা বলেন নাই, বসিতা কুল্লাশাই রহমাতান ওয়া ইলমা, সবাই আপনার রহমতের হিসা পাইছে সবাই, কিন্তু আমাদের কথা সবাই আপনার হিসা পায় রহমতে, এমনকি কাফের মুশরিক নমরুদ ফেরাউনরা পর্যন্ত আপনার রহমতের বাস পাইয়েই তো পৃথিবীতে জিন্দা ছিল, কি কথা বলছেন না, আয় আল্লাহ অতএব রহমতের বড় হিসা দেন ওই বান্দাদেরকে যারা ভুল করার পর এখন আপনার কাছে মাপ চায়, আপনার দিকে তওবা করে, যারা তওবা করে এখন আপনার প্রতি ফিরে আসে আপনি তাদেরকে হে আল্লাহ মাফ করে দেন, হ্যাঁ আযাব আল জাহিম, এবং হে আল্লাহ আপনি জাহান্নাম থেকে তাদেরকে বাঁচান। এরপরে ওয়াদফিলহুম জান্নাতি আদনিল্লাতী ওয়াদতাহুম, আল্লাহ মুমিনদের জন্য জান্নাতের যে ওয়াদা করেছিলেন না যে চিরকাল সে জান্নাতে তাদেরকে থাকতে দিবেন, এই জান্নাত ওদেরকে দিয়ে দেন, ওদের জন্য মঞ্জুর করেন, ওদেরকে তার ওর ভিতরে আপনি প্রবেশাধিকার আপনি মঞ্জুর করেন, এবং ওমান সালাহা, শুনেন আপনারা, ওমান সালাহা মিন আবাহিম ওয়াজওয়াজহিম ওয়াযুররিয়াতহিম, আল্লাহ ওদেরকে তো দিবেনই কিন্তু ওদের আব্বা আম্মা এবং ওদের মিন ওয়াজওয়াজহিম, এবং তাদের স্ত্রী বা স্ত্রী হলে তার স্বামী, আর মানে আজওয়াজ মানে তাদের জীবন সঙ্গী বা সোজা গোটা, ওয়াজওয়াজহিম এবং তাদের জীবন সঙ্গীদেরকে, ওয়াযুররিয়াতহিম এবং তাদের সন্তানাদিদেরকে, সন্তানাদি যত আছে, সন্তানাদি বলতে মানে তাদের এই ছেলে মেয়ে, তাদের আবার ওদের ছেলে মেয়ে, ওদের ছেলে মেয়ে, এই সবগুলোকে একসঙ্গে মাফ করে দিয়ে ওদের জন্য আপনি জান্নাত মঞ্জুর করেন, যদি তারা ইমান বলা হয়, মান সালাহা, যা সালাহা তর্জমা করছেন মুফাসসিরিন, যে যদি তারা ইমান বলা হয় ওদের বাপ মা, ওদের স্ত্রী, ওদের জীবন সঙ্গী এবং ওদের সন্তানাদের, যারা ইমান বলা একই সঙ্গে ওদের জন্য মাফ করে দিয়ে জান্নাত মঞ্জুর করে। এই আয়াতে পাকের ব্যাখ্যায় মুফাসসিরিন লিখছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জান্নাতি যখন জান্নাতে যাবে গিয়ে বলবে, গিয়ে তো খুশি, যে কোলে উঠলে বাচ্চা যখন কোলে উঠে তো কত দিলটা বড় হয়, বলে যে আব্বু এই ঘর কিন্তু আমার, হ্যাঁ ঘর তোমার, বাচ্চা যখন কোলে উঠে বাবার ঘরের দিকে তাকে বলে আব্বু বিল্ডিংটা আমার না, যদি বলে না তাহলে তো আর বাচ্চার রক্ষা করা যাবে না, চিৎকার দিয়ে গলা ফাটাবে, বলে হ্যাঁ বিল্ডিং তোমার, পরে বলো আব্বু এই যে ফ্রিজ এটা আমার, হ্যাঁ হ্যাঁ এটাও তোমার, আব্বু এই ঘড়ি আমার, হ্যাঁ এটা ঘড়ি তোমার, আব্বু এই মোবাইল আমার, হ্যাঁ এটা মোবাইল আমার, আব্বু আমি উঠানে যাবো, তোর উঠানে নিয়ে গেছে কোলে করে, পরে এখন ওই আকাশের দিকে তাকায় দেখে পূর্ণিমা আছে, আব্বু এই পূর্ণিমা আছে, এই চাঁদ এটা আমার, বলে হ্যাঁ চাঁদও তোমার, শুনতেছেন না, মানে যখন মানুষ কোন উদার এবং বড় কুল পায় তো আত্মাটা এত বড় হয়ে যায় যে যা খুশি মন চায় যে সবই আমার, আর উনিও সেটা মাইনে নেন রহমতের কারণে, মহব্বতের কারণে, যখন জান্নাতি জান্নাতে যাবে গিয়েই তার দিলটা বড় হয়ে যাবে, আমি তো জান্নাতে আছেই গেছি আর কি, আর ওয়াদা আছে রব্বুল আলামিনের, জান্নাতে একবার যাকে ঢুকাইলেন আর তাকে বাইর করবেন না, এখন আমি যা বলার বলবো, আর ওদিকে আল্লাহ পাক আগেই বলে রাখছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহী আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন, জান্নাতে ঢুকতে পারলে যা পাবি তা পাবি, যা বলবি তাই মঞ্জুর করা হবে। এখন আমার বলার সময় আসছে, এখন বলি, তখন সে বলবে আল্লাহ হে আল্লাহ আমার আব্বু কই, আমার আম্মু কোথায়, আমার স্ত্রী কোথায়, স্ত্রী বলবে আমার স্বামী কোথায়, আমার সন্তানগুলো কোথায়। রব্বুল আলামিন বলবেন যে ওরা তো ওদের এই সকল কর্মকাণ্ডের কারণে জান্নাতে তো আসতে পারে না, তাদের এই হাল আছে। তো ওই বান্দা তখন বলবে আল্লাহ আমি যে আপনাকে খুশি করে আপনার কথা মাইলে জিন্দগি কাটাইছিলাম, তা আমার উদ্দেশ্য ছিল কি, যে আমিও জান্নাতে থাকবো, আমার আপন জনেরাও জান্নাতে থাকবে, এটাই আমি আশা করছিলাম। আমি এই জন্যই তো আপনার আপনার খুশিওয়ালা আমল করছিলাম। আল্লাহ পাক বন্দার কথা শুনে ফেরত তাদেরকে বলবেন যা এ ওর বাপ মা, ওর স্ত্রী, ও বা ওর স্বামী এবং ওর বা সন্তান আদি সবগুলো জান্নাতে নিয়ে আস। আমার প্রিয় বন্ধুরা কি বলবো, সেবাকত রহমত কি গজবি। হ্যাঁ, বুখারী শরীফে হাদিস আছে যে আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালু নিজে বলেন হাদিসে কুদসি, হ্যাঁ হাদিসে আল্লাহ পাকের কালাম দুই রকম, এক কালাম হলো যেটা ডাইরেক্ট আল্লাহ কোরআনে নাজিল করছেন, আর এক কালাম ডাইরেক্ট কিন্তু সেটা কোরআনে নাজিল না করে আল্লাহ পাক রসুলকে বলছেন আমার কথাটা পৌঁছে দেন, আমারই রেফারেন্স, এটাকে হাদিসে কুদসি বলে। শুনতেছেন ভাই? তো হাদিসে কুদসি তো রব্বুল আলামিন নিজে বলে যে হে আমার বান্দারা শোন, সাবাকাত রহমতি গজবি, আমার গুসা সেটাও তোরা জানিস, কিন্তু আমি যে রহমতওয়ালা দয়াওয়ালা সেটাও জানিস, কিন্তু আমার গুসার চেয়ে আমার দয়া অগ্রগামী থাকে সর্বদা। অগ্রগামী থাকে মানে কি, যে ইবলিসকে দেখলে আল্লাহ বলবেন যে তোর প্রতি আমার দয়া আগে আসছে যা তুই জান্নাত, এই অর্থ? এটা তো না। তাহলে এটার অর্থ কি, কোন কাফেরের জন্য এই দয়া নয়, বরং এই দয়া সিরফ মুমিনদের জন্য, আল্লাহ পাকের রহমত অগ্রগামী হবে এটা সিরফ মুমিনদের জন্য। শুনতেছেন বলে হ্যাঁ, কাফের মুশরিকদের জন্য আল্লাহ পাকের রহমত অগ্রগামী, এই সেই হিসাবে যে যতটুকু শাস্তি দিবেন তার চেয়ে ভয়ঙ্কর শাস্তি দিতে পারতেন আল্লাহ তাআলা, কিন্তু যেহেতু আল্লাহ পাক সীমাহীন দয়াওয়ালা সেই কারণে তাদেরকে এত শাস্তি দিবেন না, যতটুকু তারা উপযুক্ত সেই পরিমাণ দেবেন না, তার চেয়ে কম, সেটাও ভয়ঙ্কর, সেটাও ভয়াবহ। কি কথা বুঝতেছেন ভাই? তো মূল এই হাদিসে পাকের মূল বিষয় হচ্ছে যে লাখ কোটি গুণা করার পরও এখন তো বান্দা এমন অবস্থায় উপনীত হলো যে আল্লাহ পাকের প্রচন্ড গোসা তার প্রতি, কিন্তু এই মুহূর্তে বান্দা যখন বলে হে আল্লাহ মাফ করে দেন, আমি তো লজ্জিত, আমি অনুতপ্ত, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রহমত অগ্রগামী হয়ে গিয়া তাকে একদম মাফ করে তার জন্য জান্নাতে ফয়সালা করে দেন। আল্লাহ কি বিস্ময় আল্লাহ পাকের রহমতের সান, বিস্ময় করে সান রব্বুল আলামিন রহমত। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে ইমানের পথে অটল বানান, ইসলামের পথে অটল বানান, খাঁটি ইমান ইসলামের অনুসরণের তৌফিক দান করে। কি হলো আজকে মুসলমানদের, মুসলমানরা ইসলাম খুঁজতে যায় ডক্টরদের কাছে, ডক্টর সাহেবরা অনেক অনেক বই পুস্তক মুখস্থ করছেন, বহু রেফারেন্স দিতে জানেন, আর ওই বড় বড় সাইফুল হাদিস, বড় বড় মুফতি আজম, তারা এতগুলো রেফারেন্স আমাদেরকে শুনান তো না, কাজেই ওনারা এত বড় আলেম হইতে পারেন না। আরে ভাই, আলেম তো আলেম, নায়েব রসুল তো নায়েব রসুল, হ্যাঁ তিনি এতগুলো রেফারেন্স না শুনেলো নিঃশব্দে তিনি নায়েব রসুল। হ্যাঁ, সাহাবি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাদিস বয়ান করেছেন মাত্র 10-20টা, 50,000 না, 5,000 না, 1,000 না, তাই বললে কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ছোট কাম? কি কথা বুঝেন না আপনারা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিস বয়ান করছেন 5,000 চেয়েও বেশি, শুনতেছেন আপনারা? আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 500 হাদিসও বয়ান করেন নাই, 200 হাদিসও বয়ান করেন নাই, শুনতেছেন আপনারা? তাহলে কি হযরত আবু বকর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে ছোট হয়ে গেলেন? আবু হুরায়রা কোথায় কোথায় রেফারেন্স দিতেন? ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনি 5,000 বারেরও বেশি রেফারেন্স দিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু বকর তো এতগুলো রেফারেন্স দেন না, দিচ্ছেন অল্প কয়টা, যে আবু বকর ছোট সাহাবি, আবু হুরায়রা তার চেয়েও বড় সাহাবি। তাহলে কি আশ্চর্য, রেফারেন্স দিলেই বড় হয়ে যায় তো, যিনি বড় তিনি তো বড়, এল দিন যাকে বড় বানায়, নবীর সোহবত যাকে বড় বানাইছে, আল্লাহর সঙ্গে সম্পর্ক যাকে বড় বানাইছে, যে এখলাস এবং এখলাস এবং সুন্নতের আমলের জিন্দগি যাকে বড় বানাইছে, নিঃসন্দেহে সে বড়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইযাল আন-নাস বিখাইরি মা হাযুল ইলমা নাকাবিরহিম, এই উম্মত এই বিশ্বের মানুষ ততক্ষণ পর্যন্ত রহমতের ছায়াতে থাকবে, কল্যাণময় জিন্দগিওয়ালা থাকবে, সিরাতুল মুস্তাকিমের উপর থাকবে, কামেল দ্বীনের উপর থাকবে, যতক্ষণ পর্যন্ত এই উম্মতের লোকেরা দীনের এলেম, দীনের জ্ঞান গ্রহণ করবে এই উম্মতের আকাবির থেকে, উম্মতের যারা বড় তাদের নিকট থেকে। উম্মতের বড় কারা? নবীর পরে উম্মতের বড় কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, যে যারা উলামায়ে দীন তারা নবীদের আসমানি ইলমের ওয়ারিস। শুনতেছেন ভাইরা? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা এবং তিনি সাহাবীও, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক বয়সে একটু বড়। শুনতেছেন ভাইরা? এক লোক জিজ্ঞাসা করছে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে আনতা আকবরু আম রাসূলুল্লাহ, হে আপনি কি আপনি বড়? আকবর মানে বড়, আকবরের বহুবচন আকাবের। বলেন আকবরের বহুবচন কি? এই শব্দটা আপনাদের দরকার, আমাদের সকলের দরকার, সমস্ত উম্মতের দরকার, সেজন্য আমি বলতেছি আকবর মানে সবচেয়ে বড়। আর আকবরের বহুবচন আকাবির মানে যারা উম্মতের সবচেয়ে বড়। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, আনতা আকবরু আম রাসূলুল্লাহ, আপনি বড় না রাসূলুল্লাহ বড়? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার প্রশ্নের ডাইরেক্ট উত্তর না দিয়ে এড়িয়ে গেলেন এবং তিনি বললেন, হুয়া আকবরু ওয়া আনা আসফানু, বড় তিনি আর আমার বয়স বেশি। শুনতেছেন ভাইরা? এই হাদিস থেকে প্রমাণিত হলো যার এলেম বড় হয়। হ্যাঁ, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীতে আসছেন, আগে পৃথিবীতে তার এই বিশ্বের অভিজ্ঞতা তার বেশি থাকার কথা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জাগতিক জ্ঞানে জাগতিক অভিজ্ঞতায় লাখ কোটি অভিজ্ঞ হলো সে বড় না। এলেম যাকে বড় বানায়, হ্যাঁ এলম দিন যাকে বড় বানায়, আল্লাহর সন্তুষ্টি যাকে বড় বানায় তিনি বড়। তো আল্লাহর নবী খালি এলম ওয়ালা না, খালি আল্লাহর সন্তুষ্টি ওয়ালা না, তিনি নবুয়ত ওয়ালা। খালি নবী না, সমস্ত নবীদের শ্রেষ্ঠ তিনি। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এক কথা বললেন, বড় যদি জিজ্ঞাসা করো বড় তো তিনি, হ্যাঁ বয়স আমার তার চেয়ে বেশি। শুনতেছেন ভাইয়া? এই হাদিসে পাঁচ থেকে প্রমাণ হলো এলম দিন যাদের কাছে বেশি এবং বড় তারাই উম্মতের বড়। এই কথা পরিষ্কার? এখন শুনেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মত এই মানুষ এই বিশ্বের মানুষ ততক্ষণ পর্যন্ত কল্যাণওয়ালা থাকবে, মঙ্গলওয়ালা থাকবে, হেদায়ত এবং রহমতওয়ালা থাকবে যতক্ষণ তারা দীনের এলেম নিবে, গ্রহণ করবে দীনের আকাবের থেকে, তাদের আকাবের থেকে। উম্মতের আকাবের বোঝা গেল উলামায়ে দীন, আল্লাহ রসুলের পরে উলামায়ে দীনই হচ্ছে এই উম্মতের আকাবে, উম্মতের বড়। এরপরে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বিষয়টাকে আপনি স্পষ্ট করলেন, এই হাদিস এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বয়ান করেছে, মুসনাদ বাজ্জার এই হাদিস আছে, বিখ্যাত মুহাদ্দিস ইমাম সাফাভি রহমতুল্লাহ আলাইহি আল মাকাসিদুল হাসানা কিতাবে হাদিস থেকে উদ্ধৃত করেছেন। শুনতেছেন আপনারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন, ফাইজা আখাযুল ইলমা আল আসাগিরিহিম হালাকু, এই উম্মতের লোকেরা যদি দ্বীনের ইলম গ্রহণ করে, যখন তারা দ্বীনের ইলম গ্রহণ করবে আকাবের থেকে নয় বরং আসাগের ছোটদের থেকে, আকাবেরকে বাদ দিয়ে অন্যদের থেকে ক্ষুদ্রদের থেকে, তো হালাকু তখন নিশ্চিত তারা ধ্বংস হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ তাআলা মিন যা। শুনতেছেন ভাই? আজকে উম্মত যে বিপদে আক্রান্ত, যে উলামায়ে দীন মুজাদ্দিদ আল-বিসানি তিনি সহি না কারণ তিনি হানাফি, ইমাম সাউল্লাহ দেহলভি তিনিও ঠিক না কারণ তিনিও হানাফি। কি শুনতেছেন ভাই? হ্যাঁ, ইমাম গাজালি তিনিও ঠিক না কারণ তিনি সাফি মজাব ওয়ালা, তিনিও হানাফি। আর বুখারী শরীফের ব্যাখ্যাতা পৃথিবীতে বিখ্যাত যিনি, যে কয়েকজন সবচেয়ে বড় ব্যাখ্যাতা তার মধ্যে একজন হাফেজ ইবনে হাজার আসকালানি, যিনি ফতুরবাড়ি লিখছেন, তিনি সাফি মজাবের অনুসারী, তিনিও মজাব ওয়ালা। আর এই বুখারী শরীফের আর বিখ্যাত ব্যাখ্যাতা উমদাতুল কারীর যিনি লেখক বদরুদ্দিন হাইনি রহমতুল্লাহ আলী, তিনি হানাফি। আর বুখারী শরীফের আরেক ব্যাখ্যাতা মোল্লা আলী কারী রহমতুল্লাহ আলী, তিনিও হানাফি। বুখারী শরীফের আরেক ব্যাখ্যাতা ইমামুদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলী, তিনি সাফি মজাবের অনুসারী। মানে বুখারী শরীফের ব্যাখ্যাতা হাদিসের বড় বড় কিতাব যারা বুঝছেন ব্যাপকভাবে গভীরভাবে নিবিড়ভাবে, তারা সব কোনো না কোনো মজাবেরই অনুসারী অধিকাংশই। কি কথা বুঝতেছেন আপনারা? তাহলে যেমন মজহাব যারা মানছেন তারা যদি গোমরা হয়, তারা যদি পথভ্রষ্ট হয়, অথবা তারা যদি দিন থেকে বিচ্ছিত হয়, তাহলে এই সব মানুষ কি দিন থেকে বিচ্ছিত? এটা কি আপনারা মানতে পারবেন ভাইরা? এই পাওয়ার কথা বুঝতেছেন না আপনারা? আমার প্রিয় বন্ধুরা, যারা মজহাব মানেন না আমরা তাদেরকে কাফের বলতে পারি না, মুশরিক বলতে পারি না, ইহুদি খ্রিস্টান বলতে পারি না, আমরা তাদেরকে নিঃসন্দেহে আমাদের মুসলমান ভাই মনে করি। কিন্তু যে আকাবের দিন আল্লাহর দিনের এই ব্যাখ্যা দিচ্ছেন, তারা নিজের কোন স্বার্থ রক্ষার জন্য নয়, নেতৃত্ব লাভের জন্য নয়, বরং কোরআন সুন্নার আলোকে, যেটা একদম ব্যাপকভাবে কোরআন সুন্না মন্থন করার পরে যে কোরআন সুন্নার যে সঠিক ব্যাখ্যা, নির্ভরযোগ্য ব্যাখ্যা, যেটা তাদের নজরে স্পষ্ট হয়েছে সেটা তারা তুলে ধরছেন, উম্মতের ওলামায় দিয়ে সেটাকে গ্রহণ করছেন, আর ওলামাদের সঙ্গে এই সমস্ত উম্মত সেই মজহাবকে গ্রহণ করছে। এই পৃথিবীতে চারটেই মজহাব, হানাফি, শাফি, মালিকি এবং হাম্বলি। কি কথা বুঝেন নাই ভাইয়া? সমগ্র বিশ্বের ওলামায় দিনের নজরে চারো মজহাবই সত্য এবং চারো মজাব আল্লাহ এর মধ্যে আপনি হেদায়ত মঞ্জুর করেন এবং বিভ্রান্তি থেকে আমাদের সকলকে আপনি নাজাত দান করেন। গতকালই আমি বিষয়টা যদিও শুনেছিলাম, কিন্তু বিষয়টা এতটা সুন্দর, স্পষ্ট, গুরুত্বপূর্ণ, সকলের কাছে এতটা বেশি পরিষ্কার বিষয় হবে যে এটার দ্বারা আমাদের অনেক উপকার হবে আশা করি। সেজন্য এই বিষয়টাকে আজকে আরেকবার আমি তুলে ধরতে চেষ্টা করতেছি। সেটা হলো, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সংখ্যক সাহাবীদেরকে তিনি পাঠাইলেন যে তোমরা যাও, তোমরা বনি কুরাইজার এলাকায় গিয়া সেখানে তোমরা আসরের নামাজ পড়বে। আমার কথা আপনারা বুঝতে পারেন না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ভাষাটা ছিল এই, লা ইউসাল্লিয়ান্না আহাদুকুমুল আসরা ইল্লা ফি বনি কুরাইজা, তোমরা বনি কুরাইজা যাওয়া ব্যতীত আসরের নামাজ পড়বেন না। কি কথা বুঝেন না আপনারা? বনি কুরাইজা না গিয়ে তোমরা আসর পড়বে না। কথা পরিষ্কার না? এখন এই সাহাবায়ে কেরাম দ্রুত গতিতে চলতে থাকলেন বনি কুরাইজার এলাকায় পৌঁছার জন্য। যাইতে থাকলেন, যাইতে থাকলেন, এর মধ্যে রাস্তার মধ্যে হলো কি, আসরের নামাজ এই তো মনে হয় শেষ হয়ে যাবে, কেন আসরের নামাজ বনি কুরাইজার পৌঁছতে পরে আর থাকবে না। এটা কি কথা বুঝতেছেন না ভাই? না তো একদম সাহাবিদের মধ্যে দুইটা ভাগ হয়ে গেল। একদল সাহাবি মানে একটা অংশ তারা মনে করলেন যে আমরা বনি কুরাইজা যাইতে যাইতে আসরত থাকবে না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সারা জীবনই আমাদেরকে তালিম করলেন, শিক্ষা দিলেন, নামাজ পড়বে সময় মতো, ওয়াক্তের ভিতরে। কোরআন শরীফে আল্লাহ পাক নিজে বলছেন যে মুমিনরা নামাজ পড়বে, মুমিনদের জন্য প্রত্যেক নামাজের ওয়াক্ত সুনির্ধারিত আছে, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। তো আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর উদ্দেশ্য ছিল আমরা যেন দ্রুত গতিতে পৌঁছে যাই, যেন বনি কুরাইজা গিয়েই আমরা নামাজটা পড়তে পারি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর উদ্দেশ্য এমনটা ছিলই না যে আমাদের আসরের নামাজ কাজা হলো তবু আমরা আসর রাস্তায় পড়ব না, সূর্য ডুবলো বনি কুরাইজাতে গিয়েই পড়ব, এটা তার উদ্দেশ্য ছিল না। আমরা তো আসর এখানেই রাস্তায় পড়ে নিব। একদল সাহাবা তারা ওই রাস্তার মধ্যে আসরের নামাজ পড়ে নিলেন, কিন্তু আরেক দল যে ছিলেন তারা বললেন যে না, যেখানে তিনি স্পষ্ট ভাষায় বলছেন তোমরা বনি কুরাইজা যাওয়া পর্যন্ত আসর পড়বে না, হ্যাঁ তো না যাওয়া পর্যন্ত, তাহলে তো বনি কুরাইজা পৌঁছতে হবে। ওনারা আসর রাস্তায় সব অক্ত মতো পড়লেন না এবং তাদের পৌঁছতে পৌঁছতে মাগরিবের ওয়াক্তই হয়ে গেল, এবং মাগরিবের মানে সূর্য ডুবার পর তখন তারা গিয়ে বনি কুরাইজা পৌঁছলেন এবং তখন সেখানে তারা আসর নামাজ আদায় করলেন। আমার কথা আপনারা পরিষ্কার বুঝতে পারেন নি? সাহাবীরা একদল পড়লেন রাস্তায় আসর ওয়াক্তের মধ্যে, আর একদল ওয়াক্ত শেষ হয়ে গেলে মাগরিবের সময় গিয়া পৌঁছলেন এবং তারা আসর পড়লেন বনি কুরাইজার এলাকাতে। এই দুই জনের মধ্যে কারা ঠিক করছেন, কারা ভুল করছেন বলতে পারেন? কি ভাইরা কিছু বলেন না যে কোন দল ঠিক করলেন, কোন দল ভুল করলেন? হ্যাঁ এক ভাই বলতেছে যারা ভক্তের মধ্যে বসছে ওনারা ঠিক করছেন, মানে একটা উত্তর তো পাইলাম, আমি উত্তরটা শোনার চেষ্টা করতেছি যে কি হলো না হলো পরে আমরা ফিনিশিং দেবো, কিন্তু প্রথম আমাদের মতামতটা কি, যে বাহ্যিকভাবে কি মনে হয় কারা ঠিক করলেন কারা ভুল করলেন, ঠিক মাশাআল্লাহ, কেউ বলতেছেন যে উভয় ঠিক করছেন, কেউ বলছেন উভয় ঠিক করছেন, একদল পাইলাম। আরেক ভাই মাশাআল্লাহ ইনি বললেন যে যারা ওয়াক্তের মধ্যে পড়ছেন তারা ঠিক করছেন, তার ওনার অর্থ হলো যে যারা ওয়াক্তের বাইরে পড়ছেন তারা ব্যাটিং করছেন, কিন্তু উনি ওটা বলতে সাহস করেন না, কিন্তু সাহাবিদের ব্যাপার তো এজন্য শব্দ বলতে ভয় পাইতেছেন, কি কথা বুঝেন না ভাইয়া। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে বাহ্যিক ভাবে তো মনে হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন বনি করা যায় না গিয়া তোমরা আসর পড়বে না, তাহলে তো বোঝা যায় যে বনি করা যায় গিয়ে পড়া উচিত, ওইখানে যাওয়ার আগে পড়া উচিত না, গেলে যাক অক্ট গেলে যাক। কিন্তু সাহাবায়ে কেরাম নিজেরাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি শোনা একটা বক্তব্যের দেখা দিতে গিয়ে দ্বিমত হয়ে গেলেন, কেউ একমত কেউ আরেকমত, না মোবাইল না ফোন না কিছু কোনোভাবেই যোগাযোগ যেহেতু সম্ভব ছিল না, এজন্য তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই একটা মাত্র কথা দুইটা ব্যাখ্যা দিলেন, একদল আমল করলেন এক ব্যাখ্যার উপর আরেকদল আমল করলেন আরেক ব্যাখ্যার উপর। পরে কি হলো, উভয় দল নিজেদের কাজ সমাপ্ত হওয়ার পর যখন মদিনা শরীফ গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পূর্ণ ঘটনার বিবরণ দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শরীফ আছে ফাআকাররাহুমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় পক্ষের আমলকে সঠিক বললেন, অল রাইট এবং ওকে। শুনতেছেন ভাইরা, বলা মিনতে আলা আহাদিহিমা, কোন একজনের আমলের ব্যাপারে তিনি প্রতিবাদ করেন নি যে তোমারটা ঠিক হয় না কেন তুমি এরকম করছো, যেখানে আমি স্পষ্ট বলে দিছি যে বনি করা যাওয়ার আগে আসর পড়বে না, রাস্তার মধ্যে তোমরা ইস্তিহাদ কেন করলা, কথা শুনতেছেন আপনারা তো, হাদিস একটাই কিন্তু ব্যাখ্যা করতে গিয়ে দুই রকম হয়ে গেল না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে আমার বক্তব্য এবং মর্ম শুনির যায়িত, কিন্তু তারা আমল করতে গিয়া যে নিজের ব্যক্তিগত মতামত প্রতিষ্ঠিত করতে চান নাই, নিজের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চান নাই, দুনিয়ার কোন টার্গেট তাদের ছিল না, তাদের উদ্দেশ্য ছিল আল্লাহ সন্তুষ্টি আল্লাহ রসুলেরই পূর্ণ আনুগত্য, কিন্তু এটা ব্যাখ্যা করতে গিয়া তারা দ্বিমত পোষণ করছেন, দুইটা অবস্থান নিচ্ছেন, এবং আমার বক্তব্যের দুইটা এই বক্তব্যের দুইটা ব্যাখ্যা দেওয়ারই এখানে অবকাশ বিদ্যমান, কি কথা বুঝেন নাই। আমার প্রিয় বন্ধুরা, এই যে চারটা মজা হয়ে গেল না, ঠিক এই কারণেই চারটা মজা হয়ে গেছে যে কোন আয়াতের ব্যাখ্যা কোন হাদিসের ব্যাখ্যা দিতে গিয়া যে এই আইমায়ে কেরাম যারা মানে যাদের সামনে পুরো 30 পারা কোরআনের সুবিশাল ব্যাখ্যার ভান্ডারও ছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের পূর্ণ জিন্দগির তাম এল আমল তাম সিদ্ধান্ত সমূহ সব সবিস্তার তাদের চোখের সামনে ছিল, এগুলো থাকা অবস্থায় তারা ব্যাখ্যা দিতে গিয়া হঠাৎ এক জায়গায় এমন এক পজিশনে পৌঁছেন ওখানে গিয়ে তখন ব্যাখ্যা দিতেছেন একজন একরকম আরেকজন আরেক রকম আরেকজন আরেক রকম আরেকজন আরেক রকম, কিন্তু প্রত্যেকটা ব্যাখ্যাই এরকম, প্রত্যেকটার পক্ষেই যথেষ্ট পরিমাণ দলিল প্রমাণ আছে, কথা বুঝেন না ভাইয়া। আমাদের উস্তাদ আমার উস্তাদ ছিলেন, আমরা তিরমিজি শরীফ যার নিকটে পড়ছি হাদিসের কিতাব যার হল তিরমিজি, এটা এমন এক কিতাব এর মধ্যে চায়ের হাদিসের ব্যাখ্যা দেওয়া হয়, হাদিসের অর্থ মর্ম সবিস্তার আলোচনা করা হয়, কিন্তু হাদিসের ব্যাখ্যা দিতে গিয়া চায়ের মজাব শুধু না, এই চায়ের মজাবের সঙ্গে যারা না মজাবি তাদের মতামত গুলো তুলে ধরা হয়, এমনকি শিয়া এবং খারেজি যারা তাদের মতামত গুলো তুলে ধরা হয়, কথা বুঝেন নাই। ইসলামের ইসলামের নামে যত হক মজাব এবং যারা ভুল পথের অনুসারী সকলের মত গুলো তুলে ধরা হয়, প্রত্যেকের বক্তব্যের পক্ষে দলিল প্রমাণাদি কি সেগুলো তুলে ধরা হয়, পরে মুখোমুখি করে সবগুলোর তুলনামূলক আলোচনা করে দেখানো হয় যে কোনটা সঠিক কোনটা বেঠিক, অথবা কোনটা কোনটা গ্রহণযোগ্য আর কোনটা কোনটা অধিকতর গ্রহণযোগ্য, কোনটা কোনটা ওজনদার আর কোনটা কোনটা বেশি ওজনদার। আর আমরা তাম দলিল প্রমাণাদি এরকম মুখোমুখি তুলনামূলক আলোচনা করতে করতে পরে সর্বশেষ দেখতে পাই যে সবচেয়ে বেশি ওজনদার এবং ভারী হানাফি মজহাবের দলিল গুলো শুনতেছেন ভাইয়া। এই কারণে ইমাম শাহউল্লাহ দেহলভি রহমতুল্লাহ আলাইহি ভারত উপমহাদেশের সবচেয়ে বড় আলেম সবচেয়ে বড় ফকির সবচেয়ে বড় হাদিস বিশারদ তিনি ছিলেন হানাফি, মুজাদুদ্দানি রহমতুল্লাহ এত বড় আলেম দিন, তিনিও ছিলেন হানাফি, শাহ আব্দুল আজিজ দেহলভি রহমতুল্লাহ এত বড় আলেম দিন, এত বড় মহাদ্দিস। এই ভারত মহাদেশে হাদিস যারাই পড়েন কিংবা পড়ান, তাদের উস্তাদদের যে সূত্র বর্ণনা, ধারা বর্ণনা, এটা বর্ণনা করতে গেলে সর্বশেষ দেখা যায় যে উপরে গিয়া ওই শাহ ইসাক রহমুল্লাহ উস্তাদ তিনি হানাফি, শাহ আব্দুল আজিজ রহমুল্লাহ উস্তাদ তিনি হানাফি, শাহ আব্দুল্লাহ দেহলভি উস্তাদ তিনি হানাফি। কি কথা বুঝতেছেন আপনারা আমার প্রিয় বন্ধুরা? এই জন্য যে ভাইরা মধ্যের ব্যাপারে এরকম ভুলের মধ্যে আছেন, তাদের একটু চিন্তা ফিকির করা উচিত। মুসলমানদের মধ্যে বিভ্রান্তি ছড়াবেন না, এমনটা করা মুসলমানদের বড় ক্ষতি করা শুধু নয়, বড় ইসলামের ভয়ঙ্কর ক্ষতি করা। কারণ মুসলমানরা যখন এরকম দ্বিধা বিভক্ত হবে, আলেমদের উপর আস্থা রাখতে পারবে না, কি বুঝাবে দালকে স্থানীয় মজা মানছে, এইরকম ইসলাম বুঝলেন না, আরে শাহরুল্লাহ দেহলভি ইসলাম বুঝলেন না, তার বুঝবে কে? চল বাদ দে সব, আমরা নিজেরা পড়ে পড়ে যা বুঝি তাই আমল করবো। এইভাবে যদি মুসলমানরা যারা আলেম না, বড় আলেম না, বিজ্ঞ আলেম না, পরিপক্ক আলেম না, প্রকৃতি দিন না, নিজ নিজ স্থানে এরকম পড়াশোনা করে ব্যক্তিগত গবেষণার আলোকে ইসলাম অনুসরণ করতে শুরু করবে, তখন তো হাজার হাজার মত পয়দা হবে এবং মুসলমানরা ইসলামের উপর কাজ না থাকা সেরেফ নিজের খেয়াল খুশি জজবা আবেগ এবং নিজের নকশানিয়তের পূজারি হয়ে উঠবে। নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। এর থেকে উম্মতকে বাঁচানোর একটাই তরিকা, সেটা হচ্ছে আমি নিজে সিদ্ধান্ত দেব না, আমরা সিদ্ধান্ত দেব না, পূর্বসূরি ওলামায়ে দ্বীন আকাবেরে উম্মত আকাবেরে দ্বীন যে সিদ্ধান্ত দিয়ে গেছেন কোরআন সুন্নাহর আলোকে, সেটাই আমরা মানব। চাই আপনি হাম্বলি, চাই আপনি সাফি, চাই আপনি মালিকি, চাই আপনি হানাফি, কিন্তু কেউ যদি হাম্বলি থাকে বলে না আমি আজকের থেকে হানাফি, কেন? কারণ বলতে হবে আপনি এটাকে দুনিয়ার কারণে না আখেরাতের কারণে, আপনার এলমের আলোকে না শুধু শুধু জজবার খেয়ালের আলোকে, যদি জজবার খেয়াল হয় সেটা গ্রহণযোগ্য না, যদি কেবল আল্লাহর জন্য হয় এবং এলমে দিনেরই আলোকে হয় তাহলে সেটা ঠিক আছে। কি কথা বুঝেন নাই ভাইরা? এজন্য মত পরিবর্তন, এক মজহাব থেকে আরেক মজহাবে যাওয়া, এটা কেবলমাত্র নিজের দল এবং গোষ্ঠী এবং খেয়ালের কারণে নয়, বরং কেবলমাত্র সহি এলমে দিনের ভিত্তিতেই হওয়া চাই, কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যই হওয়া চাই, তখন সেটা সঠিক হইতে পারে। আর না হলে এই পরিবর্তনটাও পাক্কা দুনিয়া দেয়, এই পরিবর্তনটাও পাক্কা দুনিয়া দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে ভুল দান করে। যাই হোক, কোথা থেকে ভাই কত দূর চলে গেছি, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমাদের সকলকে হেদায়েত এবং নূর দান করে। আমি বলতেছিলাম যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর ঘটনা, তিনি ওই মাথার উঁচু টুপিটা নামাইলেন। এই উঁচু টুপি থেকেই মনে হয় কথাগুলি শুরু হয়েছিল, উঁচু টুপি, কারণ অনেকেই মনে করে যে টুপি গোল পড়তে হবে এবং মাথার সঙ্গে একদম লাগিয়ে থাকতে হবে, তা না হলে শুনলো তাদের হবেই না। ইয়া আল্লাহ, তাহলে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিজে কি সুন্নতের বাইরে চলছেন নাকি? আজীব ধরনের ঘটনা বলি, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র মাথায় লাগিয়ে থাকা টুপি পরেন নাই। হাদিস ভাঙ্গা সম্পর্কে যাদের খবর আছে, তাদের জানা আছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো উঁচু টুপিও পরছেন, আবার এই মাথার সঙ্গে লাগিয়ে থাকা টুপি এটাও পরছেন। এজন্য মুহাদ্দিসিনের মত হলো যে মাথার সঙ্গে লাগিয়ে থাকা টুপি এটা পরাও সুন্নত, আবার টুপি উঁচু হলে সেটাও সুন্নত। কি কথা বুঝতেছেন ভাইরা? এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সম্পর্কে একটা মাত্র হাদিস পড়ে অনেকে এটা প্রচার করতেছে বেশি, ওই মেসকার শরীফের হাদিস দেখছে এবং মনে করতেছে হাদিস এইটা একমাত্র হাদিস টুপির ব্যাপারে, কি যে কানা ইমামু আসহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুথান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের টুপি ছিল এরকম যেটা মাথার সঙ্গে লাগিয়ে থাকতো গোল এবং মাথার সঙ্গে মুদাব্বারাতান লা সিতকা লা জিকাতান বিল্লাহ, গোল এবং মাথার সঙ্গে লেগে থাকতো, যে এইটা দেখে সকলে মনে করতেছে এইটাই বোধ হয় একমাত্র আমল। যদি এটাই একমাত্র আমল হয়, এই যে চার খলিফার পরে বিখ্যাত সবচেয়ে বড় সাহাবী ফকি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তো তার মাথায় উঁচু টুপি, বুরলুস আর ওইটা মনে রাখবেন কি শব্দ, বুরলুস, বে রে নুন সিন, বুরলুস, এই বুরলুসের অর্থ কি গোল টুপি, যে মাথার সঙ্গে লাগিয়ে থাকে যেটা সেটা বুরলুস মানে তো উঁচু টুপি। তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূল এত ঘনিষ্ঠ এবং বিশিষ্ট সাহাবি, তিনি কি নবীর সুন্নতের বাইরে আমল করলেন? এটা তো কোশ্চেন গেল, মানা যায় না। বোঝা গেল নিঃসন্দেহে আব্দুল্লাহ ইবনে মাসউদ সুন্নতেরই অনুসারী ছিলেন, তো তার মাথার টুপিটা সুন্নত হলো কিনা কি কথা বুঝেন না ভাইরা? এরপরে কোথায় যাবেন, আরো কথা আছে, সেটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি কথাই কি হেদায়েত নয়? প্রতিটি কথা হেদায়েত না, قال رسول الله صلى الله عليه وسلم ينزل عيسى ابن مريم من السماء الى الارض هاديا مهديا عليه برلس له. শুনছেন মাওলানা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈসা আলাইহিস সালাম আসমান থেকে শেষ জমানায় কিয়ামতের পূর্বে যখন পৃথিবীতে আসবেন, অবতরণ করবেন, তিনি নিজে হেদায়েত প্রাপ্ত হন এবং সারা বিশ্ববাসীর নিকট তিনি হেদায়েতের বাণী পৌঁছাবেন. তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আলাইহি বুরুসুল্লাহু, তখন তার মাথায় একটা উঁচু টুপি পরিহিত থাকবেন তিনি. ওদিকে আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসবেন, তার শরীয়তের উপর তিনি আমল করবেন না, বরং আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের উপরই আমল করবেন. কারণ হযরত ঈসা আলাইহিস সালাম মাথা টুপি যে উঁচু থাকবে, সেটা কি এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর্থিত টুপি, না ঈসা আলাইহিস সালামের ব্যক্তিগত পছন্দের টুপি হবে? সেটা কি কথা বুঝেন না ভাইরা? কি আজব অবস্থা! আমি এই কথাগুলো এই জন্য আলোচনা করতেছি যাতে করে মুসলমান ভাইরা একজন আরেকজনের প্রতি বিদ্বেষ না করেন, নিজেদেরকে আপোষে ভাই ভাই হিসাবে বোঝার জন্য রাস্তা পান. সেজন্য আলোক দিতে সকল অধ্যায়ের আলোচনার লাভ তৌফিক দান করতেছেন. যাই হোক, তো কোথা থেকে আসছি মুক্তি অভিশাপ বলতে পারেন? না না, সে পূর্বে কি ছিল? হ্যাঁ, এটা তো আসলে বলা উদ্দেশ্য ছিল এইটুকু যে মানে আরা পানি ফকাত আরা পানি আমার নাম ইয়ার একটি পানা জুন পানা আবদুল্লাহ ইবনে মাসউদ আজি. হ্যাঁ হ্যাঁ, না ওটা তো পরে আসছে. যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দেন. আমার ভাইরা, পবিত্র কোরআন কি আজীব কিতাব! সুবহানাল্লাহ, তাআলা বিহাম দিয়া ইন্নাল্লাযিনা ইয়াহমিলুনাল আরশা ওমান হাওলাহু, হ্যাঁ, যে আল্লাহ পাক বলে যে আরশ বহনকারী ফেরেশতারা তারা মুমিনদের জন্য ক্ষমা চান. এই আয়াতে পাকের তাফসীরে মুফাসসিরিন লিখতেন, এক বহুত বড় কোন বুজুর্গ সম্ভবত কোন তাবির কথা উল্লেখ করছেন তাফসীরে ইবনে কাসীরের মধ্যে, যে আল্লাহর ফেরেশতারা মুমিনদের জন্য কি রহমওয়ালা, কি আখলাকওয়ালা, কি সহানুভূতিওয়ালা, যে সমস্ত মুমিনদের জন্য আল্লাহ পাকের নিকট তারা ক্ষমা প্রার্থনা করতে থাকেন, সমস্ত মুমিনদেরকে আল্লাহ আপনি মাফ করে দেন. এই আয়াতে পাক ফেরেশতাদের আমল থেকে প্রমাণিত হয় প্রত্যেক মুমিনের আখলাক হওয়া চাই, প্রত্যেক মুমিনের প্রতি এরকম মহব্বতওয়ালা. আল্লাহ আমার সব মুসলমান ভাইকে মাফ করে দেন, আল্লাহ আমার সব মুসলমান ভাইকে মাফ করে দেন. শুনতেছেন ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম বড় দিল দান করে. মুসলমানের দিল তো হবে বড়। قال رسول الله صلى الله عليه وسلم ان النور اذا قذف في القلب انفصل الصدر. رسول الله صلى الله عليه وسلم বলেন, আল্লাহ পাক যখন কোন বান্দার অন্তরে নূর ঢালেন, নূর দান করেন, যখন নূর দেওয়া হয় ঢালা হয় অন্তরে, انفصل الصدر, তার অন্তরটা সুবিশাল হয়ে যায়। শুনতেছেন ভাই? সুবিশাল হয়ে যায়, অনেক বড় হয়ে যায়। কত বড়! যে মাওলানা জালালুদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে যার ফারাতে আরসায় আ পাক যা তাঙ্গ আয়াত আরসায় হাত আসমা, যার অন্তরে আল্লাহ পাক নূর দান করেন, যে অন্তর জান্নাতওয়ালা, সে অন্তরের সামনে সাত আসমান জমিন, সে অন্তরের বিশালতার সামনে ছোট্ট একটা পিচ্ছে আঙ্গিরার মতো হয়। এত বড় হয় মুমেনের অন্তর। মুমেন তো এত বড় দিল বলা হয়, ইহুদি ইহুদি খ্রিস্টান দেখলে, কাফের মুসলিম দেখলো মনে করে আল্লাহ এই ভাইকে ঈমান দিয়ে আপনি জান্নাতি বানায় দেন। শুনতেছেন ভাইরা? এই না যে আমার মুসলমান ভাই যারা এরাও এরাই সকলে সকলে যাতে জাহান্নামে চলে যায়, এরকম না। মুমিনের দিক হয় যে কাফের মুশরিক সেও যেন ইমান ওলা হইয়া জান্নাতি হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন রব্বুল আলামিন নির্দিষ্টভাবে জানায় দিলেন যে এই যে আবু লাহাব আবু জাহাল এই কয়েকজন আকরাস ইবনে শরীক, এরা একদম মোহর মারা কাফের, এরা ইমান আনবি না। এরপর খতম আল্লাহ আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। এই আয়াতে পাক নাজিল হওয়ার পরেও হাদিস এটা প্রমাণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরও আবু লাহাব আবু জাহালদেরকে দ্বীনের কথা বলতে যাইতেন, ইসলামের দাওয়াত দিতে যাইতেন। প্রশ্ন উঠে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যখন বলেই দিচ্ছেন যে এরা ঈমান আনবে না, তারপর তিনি গেলেন কেন? কি কথা বুঝেন নাই, সেটা হলো আল্লাহর কথা বলার জন্য একটা ব্যাকুলতা। আমি আমার মাওলার কথা বলবই, সেই ইমান আনলে আনুক না আনলে না আনুক, আমার মাওলা তো আমাকে দেখবেন যে আমি আমার মাওলার কথা বলার জন্য, তার দিনের কথা শোনার জন্য, তার তাওহীদের পয়গাম পৌঁছানোর জন্য আমি কি ব্যাকুলতা নিয়ে ফিরতেছি পৃথিবীতে। শুনতেছেন ভাইরা, মনকে দিওয়ানা করেনগে খালক কো দিওয়ানা হাম বরতরে মিম্বর সুনায়েঙ্গে তারা আফসানা হাম। আল্লাহ তাআলা আমাদের সকলের অন্তরে আল্লাহর মহব্বতের ব্যথা দান করেন। হ্যাঁ, তো আমি বলতেছিলাম যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের যে আখলাক এবং চরিত্র রব্বুল আলামিন পবিত্র কোরআনে বয়ান করছেন, রব্বুল আলামিন নিজে বলতেছেন যে রসুল, আমার রসুলের সাহাবীরা কেমন, সুবহানাল্লাহ, আজীব মুআমালা। তিনি বলেন যে দেখলে দেখবা কি নামাজে, রুকুতে, সেজদাতে মাওলার সঙ্গে মজবুত, মাওলাকে নিয়ে ব্যস্ত, কি বর্ণনা ভোগী আল্লাহ তাআলা। এবং ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহ, তারা রিজিক চান মাওলার কাছে। কি শুনতেছেন ভাইরা, নিজে চান, খালি পেট, খালি টাকা, খালি উপার্জন ধান্দা না, মাওলা আমার দেন, আপনি দিবেন তো আপনারটা আমি খাবো। শুনতেছেন ভাইরা, এই মুমিন যে মাওলার দিকে তাকায় থাকে, আমার মাওলা আমাকে দিবেন তা মাওলার টাকাবো, সে কি হারাম খাইতে পারে, সে কি সুদ খাইতে পারে, সে ঘুষ খাইতে পারে, সে চুরি ডাকাতি করতে পারে, সে পরের হক কষ্ট করতে পারে, কশ্চিন কালেও না। শুনতেছেন ভাইরা, মাওলা দিবেন তো মাওলার তা আমি খাবো, সেই তালাশ করতে থাকে। এবং জীবনের সর্বত্র সর্বহারতে সর্বক্ষেত্রে তাদের নজরে থাকে আল্লাহ পাওয়াতে সন্তুষ্টি, আল্লাহ পাওয়াতে সন্তুষ্টি, কি খুশি হ্যাঁ, ও মেরি ভি খুশি হ্যাঁ, যা তুঝে ছোড়া কি জিন্দার মোহ হ্যাঁ উদার হাত, যে মাওলা তাতে খুশি আমিও তাতে খুশি, আমি অন্য কিছুতে কোনো ক্রমেই রাজি না। তারা যাহা খেলাফ করবানা চাহিয়ে মধ্যে নজর তোমার দিয়ে জানানা চাহিয়ে, কে খুশি কে বেজার সেটা আমার দেখবার কোনো সুযোগ নাই, আমার মাওলা খুশি কিসে এটাই আমার লক্ষ্য, এটাই আমার উদ্দেশ্য, এটাই আমার জিন্দগি, এছাড়া আমি আর কিছুই বুঝি না। নেই হো কিসি কা তো কেউ হো কিসি কা, উনি কা উনি কা হুয়া যা রাহা হো, আমি মাওলার, আমি মাওলাকে খুঁজবো, মাওলার হইয়া থাকবো, মাওলার হয়ে আমি দুনিয়া ঠিক বিদায়। শুনতেছেন ভাইরা, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায় ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন আমার বান্দা যে আমার হয় তার কথা তো হয় আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার হজ, আমার সব কিছু, আমার জিন্দগি, আমার মৃত্যু সব আমার মাওলার জন্য, বল সব কিছু এক আল্লাহর জন্য উৎসর্গিত। আল্লাহ এরকম জিন্দগি আমাদের সকলকে দান করেন, সমস্ত মুসলমানকে দান করেন। এবং রাসূল কোরআনে কারিমে মহান রব্বুল আলামিন বলেন আমার নবীর সাহাবীরা মুহাজির হন কিংবা আনসার, হ্যাঁ সকলে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আমি আল্লাহ তাদের সকলের প্রতি খুশি হয়ে গেছি, রব্বুল আলামিন খুশি, আপনি আমি না খুশি, ওয়াহ ওয়াহ ওয়াহ। তাহলে ইতিহাসের আলোকে দেখি কি তারা দুইজন ঝগড়া করছেন, পরে রক্তারক্তি যুদ্ধ হয়ে গেছে, একদল হক ছিলেন আরেক দল না হক ছিলেন। ইয়া আল্লাহ, জিব মামলা, কোরআন শরীফ আল্লাহ পাক যেখানে স্পষ্ট বলেন যে ওয়াসাবিকুনা আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, আপনারা এই শব্দগুলো বুঝেন না, মুহাজিরিন আনসার এই শব্দটা বুঝেন না। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন আমার নবীর সাহাবীরা তারা মুহাজির হো মুহাজির কিংবা আনসার, হ্যাঁ তারা সব সাবেকুন, তারা সব অগ্রগামী, আউয়ালুন তারা ফার্স্ট ডিভিশন ফার্স্ট, হ্যাঁ এই ফার্স্ট ডিভিশন ফার্স্ট, এবং আর তারা সব রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদুয়ান, আমি তাদের সকলের প্রতি সন্তুষ্ট। সাবেকিন আর আউয়ালিন তা আপনি যে অর্থই করেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদুয়ানের অর্থ কি, আল্লাহ পাক বলেন আমি তাদের সকলের প্রতি সন্তুষ্ট। এরপরে আল্লাহ পাক বলেন আল্লাযীনা তাবাউ বিহিসাব, এই নবীর সাহাবীদের যারা সাচ্চা অনুসারী কিয়ামত পর্যন্ত আমি তাদের প্রতিও সন্তুষ্ট। কি আজীব শান রব্বুল আলামিন। হ্যাঁ যাই হোক, আমি যে কোরআন শরীফের আয়াত শরীফ পড়ছিলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যেসব বান্দারা বলবে যে আমার রব তো আল্লাহ, এরপরে এই কথার উপর জমে থাকবে, হ্যাঁ তো তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতারা রহমতের ফেরেশতা তারা তাদের উপর অবতীর্ণ হবে এবং তাদেরকে অভয় দিয়া ফেরেশতারা বলবেন যে আরে তোর জন্য তো জান্নাতের সুসংবাদ। এটা কখন? মুফাসসিরিন লিখছেন আয়াতের ব্যাখ্যা, এটা তিন জায়গাতে, অনেকেই লিখছেন এক জায়গাতে, মানে দুনিয়ার জীবনে মৃত্যুর পূর্বে, কিন্তু তিন জায়গাতে। একটা হচ্ছে মৃত্যু যখন সন্নিকটে, তখন ফেরেশতা যখন জান কবচ করার জন্য আসেন, ওই মুহূর্তে আসমান থেকে এক বাহিনী ফেরেশতাদের অবতীর্ণ হয় এই বান্দার রূহ সসম্মানে রব্বুল আলামিনের কাছে নেওয়ার জন্য। একজন ফেরেশতাই তো যিনি মৌতের মালাকুল মৌত, সে একজন ফেরেশতাই জান কবচের জন্য যথেষ্ট, কিন্তু রব্বুল আলামিনের প্রতি যার ঈমান ভালোবাসা, রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যার জীবনটা নিবেদিত, তার প্রতি সম্মান আছে আল্লাহ পাক ফেরেশতাদের একটা বাহিনী পাঠায় দেন, তোমরা আমার বন্দাকে ইস্তেকবাল করে নিয়ে আস, আগায় নিয়ে আস। কোন বিদেশি মেহমান আসলে তো তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য এই সরকারি ভাবে একদল যায় না, হ্যাঁ রাষ্ট্রীয় ব্যক্তিবর্গ সে বড় বড় মানুষটা নিয়ে এয়ারপোর্ট থেকে তাকে নিয়ে আসে না, এই বান্দা দুনিয়ার থেকে রব্বুল আলামিনের কাছে আজকে রওনা হচ্ছে, যাত্রা করতেছে, এই মুহূর্তে তাকে নেওয়ার জন্য আসমানি সরকারের পক্ষ থেকে ফেরেশতাদের এক বাহিনী আল্লাহ পাক পাঠায় দেন। এবং তারা তাকে অভয় দেন যে তোমার কোন ভয় নাই ভাই, তুমি টেনশন করবা না, তোমার জন্য জান্নাতের সুসংবাদ। এর কবরে যখন যায় বান্দা, ওখানে সওয়াল জবাব হয়, প্রশ্ন করা হয়, জবাব দেয়, তো ফের বান্দা বলতে থাকে যে রব্বি আল্লাহ দিন ইয়ার ইসলাম, আমার রব তো আল্লাহ, আমার দিন তো ইসলাম, আর যার কথা জিজ্ঞাসা করলে তিনি হচ্ছেন আমার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনতেছেন না, বাস এই উত্তর যখন এক মুমিন বান্দা এই কবরের ভিতরে দেয়, রব্বুল আলামিন আসমান থেকে তখন বলেন সাদাকা আব্দি, আমার বান্দা একদম সঠিক উত্তর দিতে পারছে, হ্যাঁ তাহু লাহু বাবান ইলাল জান্নাহ, হ্যাঁ জলদি তার জন্য এই জান্নাত পর্যন্ত একদম দরজা খুলে দাও এবং জান্নাতের বিছানা এখানে তার জন্য বিছিয়ে দাও। শুনতেছেন না, আজিব শান মহান রব্বুল আলামিনের বান্দার বান্দার জন্য সে কবর জীবনই এত বড় সম্মান এবং মর্যাদার বিষয়। ফের পরকাল জীবনে কেয়ামতের ময়দানে যখন মানুষ পরেশান থাকবে, অস্থির থাকবে, কেউ ঘামের ভিতরে ঘামের জড়িয়ার ভিতরে হাবুডুবু খাইতে থাকবে, চতুর্দিকে মানুষ পরেশান, ভয়ঙ্কর বিপদ, সূর্য একদম মাথার সন্নিকটে, ওই সময় এই মোমেন্ট বান্দা ফেরেশতারা তাকে গিয়ে বলবে যে তোমার কিন্তু কোনো টেনশন নাই, তুমি জান্নাতের সুসংবাদ বহন করো। শুনতেছেন ভাইরা, আর যারা এই দুনিয়ার জীবনে নিজেরা ইসলামী জীবন গড়বে, ঈমানী জীবন গড়বে, আর কমপক্ষে এতটুকু যে যা কিছু নিজে আমল করতে চেষ্টা করছিল কিন্তু আল্লাহর খাস বান্দাদের সঙ্গে সম্পর্ক রাখতে, মহব্বত রাখতে, প্রিয় বান্দাদেরকে ওলামায় দিনকে ভালোবাসতে, তো হাদিসের আলোকে রব্বুল আলামিন ওই সকল বান্দাদেরকে আরশের নিচে ছায়া দান করলেন, বা আল্লাহ পাকের খাস রহমতের নিচে ছায়া দান করলেন। শুনতেছেন ভাইরা, মানুষদেরকে জান্নাতে নেওয়ার জন্য কত সব সুন্দর সুন্দর সহজতম সহজতম তরিকা বাতলাই দিচ্ছে, যে একজনে ভালো কাজ করলো, একজনে ভালো কাজ করলো, বিরাট মানুষ, বড় আলেমিদিন, বড় মহাদেশ, বড় কবি, বহুত বড় ওরিয়াল্লাহ, কিন্তু ওই মাদ্রাসার আশপাশে কোথাও ছিলেন যে মুসলমান ভাইয়েরা, তারা মনে করছেন যে আলেম তো হইতে পারলাম না, আর এখানে আলেমের দিন তৈরি হচ্ছে, একটু খেদমত করি, বলো একটু খেদমত করলো, এই গিয়ে ওখানে কিছু টাকা পয়সা দিচ্ছে, সাহায্য সহযোগিতা করছে, ওখান থেকেই বড় বড় আলেমের দিন পয়দা হয়েছে। কি শুনতেছেন ভাইরা, এই লোকটাকে এত বড় আলেমের দিন হলো, এই আলেমের দিন হওয়ার পিছনে যাদের অবদান আল্লাহ পাক ও উলামায়ে দিনের সঙ্গে, তাদেরকেও যাতায়াত দান করলেন, ইসলামের আমল এত আজীব, এত আজীব। আর হাদিস শরীফে এমন এমন কথা আছে যে আশ্চর্য লাগে যে ছোট্ট ছোট্ট আমলের দ্বারা জীবনের শ্রেষ্ঠ কামিয়াবি অর্জন করা সম্ভব। কি এটা? রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন রব্বুল আলামিন বলবেন যে বান্দা আমার তো কুজারা ছিল, তোমার কাছে খানা চাইলাম, তুমি দিলা না, যে তুমি তো দিলা না, তো আল্লাহ পাক যখন এই কথা বলবেন বান্দা বলবে যে হে আল্লাহ আপনার তো ক্ষুধা লাগে না, আপনি তো খান না, আল্লাহ পাক বলবেন যে আমার এক বান্দার ক্ষুধা লাগছিল, তোমার কাছে চাইছিল, তুমি দেও নাই, যদি তুমি আমার এই বান্দাকে খানা দিতা ওখানে তুমি আমি আল্লাহকে পেয়ে দিতাম। শুনতেছেন ভাই, একজন সাধারণ মানুষ, একজন সাধারণ মাখলুক, একজন সাধারণ বান্দা তার খেদমত করলে যদি রব্বুল আলামিনের এত বড় নৈকট্যের সন্তুষ্টি পাওয়া সম্ভব, তো উলামায়ে দ্বীনের খেদমত করলে, তোলামায়ে কেরামের খেদমত করলে, মুসলমান ভাইদের খেদমত করলে, তো আমাদের কত বড় কামিয়াবি সম্ভব। আল্লাহ পাক বললেন, হে বান্দা, আমার কাপড় ছিল না, আমি কাপড় চাইলাম তো তুমি দিলে না। বান্দা বলল, হে আল্লাহ, আপনার তো কোনো কাপড়ের দরকার হয় না, আপনি সব থেকে পবিত্র। আল্লাহ পাক বললেন, যে আমার এক বান্দার কাপড় ছিল না, সে তোমার কাছে চাইছিল, তুমি ওর কাপড়ের, ওর বস্ত্রের তুমি ব্যবস্থা করো নাই, ওর জন্য বস্ত্রের ব্যবস্থা করলে সেখানে তুমি আমি আল্লাহ পেয়ে যেতাম। এবং আল্লাহ পাক বললেন, যে আমি পিপাসা লাগছিল আমার, আমার একটু পানি দিলা না আমার পিপাসা নিবারণের জন্য। বান্দা বলল, যে আল্লাহ, আপনার তো কোনো পিপাসাই লাগে না, আপনি তো এই সব থেকে পাক পবিত্র। আল্লাহ উত্তমান, হ্যাঁ, লাভ গেলিস বলাম গিউ লাগ বলাম যেকুল লহু কুকুর, হ্যাঁ, আল্লাহ পাক তো আল্লাহ পাক, আল্লাহ সমকক্ষ তো কেউ নেই কিছুই। যে আল্লাহ, আপনার তো কোনো এরকম পিপাসা লাগে না, হ্যাঁ, এই আয় এগুলো আপনি পিপাসা লাগে একটা ত্রুটি, একটা ঘাটতি, এই থেকে আপনি পবিত্র। আল্লাহ পাক বলবেন, যে আমার এক বান্দার পিপাসা লাগছিল, ও পানি চাইছিল, ওকে যদি একটু পানি দিত না, ওখানে আমি মাওলাকে তুমি পেয়ে যেতাম। আমার প্রিয় বন্ধুরা, কত আর ঝগড়া করবো, মানুষ হই, সত্যিকার মুমেন হই, সত্যিকার মুসলমান হই, পালা রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আতাদ্রুনা মা আকসার মা ইউদখুলুন নাস আল জান্নাহ, আমার সাহাবীরা তোমরা কি বলতে পারো, তোমরা জানো যে মানুষদেরকে বেশিরভাগ জান্নাতে পৌঁছাবে কোন কোন আমল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকওয়াল্লাহ, একটা হচ্ছে আল্লাহকে ভয় করতে থাকা জীবনভর, আরেকটা হচ্ছে সুন্দর আখলাক চরিত্র, সুন্দর আখলাক চরিত্র, সুন্দর ব্যবহার। এই জিনিস মানুষদেরকে ব্যাপকভাবে সবচেয়ে বেশি জান্নাতে পৌঁছাবে। শুনতেছেন না কি হলো আজকে আমাদের? আল্লাহর ভয় আমাদের গেল কোথায়? আল্লাহর ভয় যদি থাকে তো মানুষের উপর জুলুম কিভাবে, আল্লাহর ভয় যদি থাকে তো মা বাবার সঙ্গে বেয়াদবি কিভাবে, আল্লাহর ভয় যদি থাকে উলামায়ে দ্বীনের সঙ্গে বেয়াদবি কিভাবে, আল্লাহর ভয় যদি থাকে উম্মতের আকাবের দ্বীনের সঙ্গে আমরা বেয়াদবি গুস্তাকি, তাদের সম্পর্কে কটু বাক্য ব্যবহার করি কিভাবে, এটা কি আল্লাহ ভীতির পরিচয়? হ্যাঁ, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, শুনতেছেন ভাই আপনারা, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এত বড় আলেমে দিন ছিলেন, সেই ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, যিনি তার আলাদা একটা মজহাব আছে, তিনি বলতেন খতিবে বাগদাদি, তিনি তারিখে বাগদাদ কিতাবের ভিতরে উল্লেখ করছেন যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলতেন, যে আমার যখনই কোনো জরুরত হয়, যে আল্লাহর কাছে এই জরুরতটা পুরা হওয়ার জন্য দোয়া করব, আমি প্রথম দুই রাকাত সালাতুল হাজত পড়ি, দুই রাকাত নামাজ পড়ার পরে আমি এরকম ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কবরে গিয়া ফের আল্লাহ পাকের নিকট হাত তুলে দোয়া করছি। যতবার এমনটা আমি করছি, প্রতিদিন দোয়াই আমার কবুল হয়ে গেছে। ইমাম শাফি রহমুল্লাহ নজর ইমাম আজম এত বড় মানুষ, এবং ইমাম শাফি রহমুল্লাহ বলেন, আন্নাস ইয়াল আলা আবি হানিফা ফিল ফিকহ, যে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে ইসলাম বুঝার জন্য ইমাম আবু হানিফার জ্ঞান ও ভান্ডারের নিকট সকলেই মোহতাজ মুখাপেক্ষ। ইমাম শাফি রহমুল্লাহ নজরে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এত বড় আলেমে দ্বীন, ফকিহে দ্বীন, নায়েবে রাসূল। কিন্তু আপনারা একজন লোক সেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহের বিরুদ্ধে কিছু সংখ্যক কতিপয় মুসলমান এই যে ভয়ঙ্কর বিভ্রান্তিপূর্ণ কথা বলেন, কতটুকু আপনারা ঠিক করেন? আমি জিজ্ঞাসা করি, আপনাদের এলেন ইমাম শাফি রহমুল্লাহর পরিমাণ হবে? আপনারা যে বর্তমান বিশ্বের কিছু ডক্টরদের কথা শোনার দ্বারা, পণ্ডিতদের কথা শোনার দ্বারা এইরকম অবস্থার শিকার, আপনাদের সে ডক্টরদের এলেনের পরিমাণ কি এই হযরত ইমাম শাফি রহমুল্লাহর এলেনের সমপরিমাণ হবে? তার মতো না হোক আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহের এলেনের সমপরিমাণ হবে? যে আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি হযরতে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একজন শিষ্য ছিলেন, এবং ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি নজরেও যিনি অনেক উচ্চ মাপের ভদ্র ছিলেন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি নজরেও যিনি অনেক উচ্চ মাপের মুহাদ্দিস ছিলেন, যার সামনে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি মাথা নত করতে বাধ্য হইতেন, মাথা নত করতেন। ইমাম আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি তার সমপরিমাণ, তার অর্ধেক পরিমাণ, তার একশো ভাগের এক ভাগ পরিমাণ এলম কিউ এই বর্তমান বিশ্বের ডক্টর বা পণ্ডিতদের মধ্যে আছে। তারা তো বোঝাবে এত পরিমাণ বিশাল বড় হাদিসের এলমের ভান্ডার তাদের নিকট থাকা সত্ত্বেও তারা মজহাবের অনুসরণ করলেন, ইমাম আবু হানিফার রহমতুল্লাহ অনুসরণ করলেন, হানাফি মজহাবের অনুসরণ করলেন। আপনি আমি কতটুকু এলেম ওয়ালা, ইংরেজি বাংলা বুখারী শরীফের একটু নাম নিতে পারি, আর বলতে থাকি বুখারী শরীফ মুসলিম শরীফ, বুখারী শরীফ মুসলিম শরীফ। তুই যদি বুখারী শরীফ মুসলিম শরীফ বুঝলে ভালো কথা, বুখারী শরীফ মুসলিম শরীফ বুঝলে এটা তো কোন আনুষ্ঠানিক বিষয় না, খালি ইসলামিক বিষয়। তো আপনার আপনি বসেন আমাদের বিজ্ঞ হকানি ওলামায় দিনের সঙ্গে, এই বিশ্বের বড় বড় ওলামায় দিন তো আছেন, ওলামায় দিনের সঙ্গে বৈশা এক জায়গাতে বৈশা মত বিনিময় করলেই হলো, তাহলে নিজেদের আপোষের ভুল বুঝাবুঝিগুলো দূর হওয়া ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে খাতি হেদায়েতের পথ অনুসরণ করার তৌফিক দান করে। যাই হোক, হ্যাঁ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাত, তোমরা কি জানো সবচেয়ে বেশি মানুষদেরকে জান্নাতে পৌঁছাবে কোন আমল? বললেন তাকওয়াল্লাহ, অহসনুল খুলুক, একটা হচ্ছে আল্লাহর ভয়, জীবনের সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করা, অহসনুল খুলুক এবং সদাচার, সুন্দর আখলাক, সুন্দর ব্যবহার। আল্লাহ আমাদের তৌফিক দান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুল খুলুকান, যার আখলাক চরিত্র ব্যবহার যত সুন্দর যত ভালো হবে সে তত বেশি কামিল দরদার মুসলমান। শুনতেছেন ভাইরা? আর যে যত বেশি কামিল দরদার মুসলমান হবে এত বেশি বড় বর্তমান জান্নাত আল্লাহ তাকে দান করবেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতাদরুনা মা আকসারু মা ইউদখিলুন নাসান নার, তোমরা কি জানো সবচেয়ে বেশি কোন কোন কাজ মানুষদেরকে জাহান্নামে পৌঁছাবে? ফের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বললেন, আল্লাহ জুয়া ফান আল হামুল ফরজু, তোমার ভিতরে দুইটা জিনিস, একটা হচ্ছে তোমার মুখ আর একটা হচ্ছে তোমার লজ্জাস্থান। শুনতেছেন ভাইয়া? এই মুখ এবং লজ্জাস্থান, মুখের কোন লাগাম নেই, যা খুশি তাই বলতে থাকা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একবার আসলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হযরত আবু বকর আসলেন এক মজমার মধ্যে, নিজের জিহ্বাটাকে টাইলে এবং টাইলে ধরলেন এবং বললেন, এই জিহ্বা আমাকে ধ্বংস করল, এই জিহ্বা আমাকে ধ্বংস করতেছে। হযরত আবু বকর সিদ্দিক উম্মতের এত বড় মহান ব্যক্তিত্ব, আল্লাহ রসুলের পরে যার বড় মর্যাদা, তিনি নিজের জিহ্বার জন্য কাঁপতেছেন। আমরা কবে কাঁপবো আমাদের জিহ্বাকে সামাল দেওয়ার জন্য? হ্যাঁ, আল ফামু ওয়াল ফারজু, আরেকটা লজ্জাস্থান। যে ব্যক্তি দায়িত্ব নিতে পারে তার জিহ্বাটাকে হেফাজত করবে, লজ্জাস্থানকে হেফাজত করবে গুনাহ থেকে, আমি তার জন্য জান্নাতের দায়িত্ব গ্রহণ করব। কত গুরুত্বপূর্ণ বিষয়। এবং কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা এক সাহাবী ছিলেন, বহুত বড় সাহাবী, তিনি বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বললাম, মান্নাজাত ইয়া রাসূলুল্লাহ, নাজাত পাওয়ার পথ কি, নাজাতের পথ আমাকে বাতলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আমলিক আলাইকা লিসানাক, তোমার জিহ্বাটাকে তুমি কন্ট্রোল রাখবা, ওয়ালিয়াসাকা বাইতু, এবং ঘরের মধ্যে বেশি অবস্থান করবা, মানে বাইরের দুনিয়া যেখানে গেলে গুনাহ অন্যায় পাপাচার তার থেকে দূরে থেকে ঘরের মধ্যে অবস্থান করবা গুনাহ থেকে বাঁচার জন্য, আল্লাহর জিকির আল্লাহর আমল আল্লাহর বন্দেগীতে মশগুল থাকার জন্য। হ্যাঁ, ওয়ালিয়াসাকা বাইতু, ওর কি আল্লাহ সত্যিয়াতে, নিজের ভুল ত্রুটির জন্য কান্নাকাটি করতে থাকবা। শুনতেছেন ভাইয়া? কান্নাকাটি করি নিজের জন্য নিজে কাঁদবি, সারা দুনিয়ার জন্য কাঁদতেছি, আমার নিজের কান্না আমি কবে কাঁদবো? আমি কান্নাকাটি করে আমার জাহান্নামের আগুন কবে নিবাব? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কান্দো, কান্নার দ্বারা জাহান্নামের আগুন যে নিবে, জিবকু ফাইনাম তাবকু ফাতাবাকাও, যদি কান্দো কান্না তোমার জন্য কামিয়াবি, কানতে না পারলে কান্নার ভান করো, এটার দ্বারাও তোমার কামিয়াবি অর্জন হবে। কতটা কামিয়াবি? ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরাজুলুন যাকারাল্লাহ ফালিয়ান ফাফাযাত আইনা, যে কোন মুমিন বান্দা সে নির্জনে একলা আল্লাহর কথা স্মরণ হইয়া তার চোখ থেকে অশ্রু ঝরল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন, এই চোখের পানির ফোঁটাটা আল্লাহ পাকের নিকট এত দামি যে এই বান্দাকে কিয়ামতের দিন আল্লাহ পাক আরো ছায়া দান করবেন। মুহাদ্দিসিন ব্যাখ্যাতে লিখলেন, এই বান্দাকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দান করবেন। এবং এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা আল্লাহর ভয়ে কাঁদছিল আর এই চোখের পানি তার চেহারার মধ্যে লাগছিল, ওই চেহারাটাকে আল্লাহ পাক জাহান্নামের আগুনে হারাম করে দেন। আমার ভাইয়েরা, জিন্দগি বন্দগির জন্য বন্দগি করি, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন, তৌফিক দান করেন, তৌফিক দান করেন। আমার ভাইরা সুন্নতের আমল করে, সুন্নত তরিকা, ইহুদি খ্রিস্টানদের জীবন ধারণা এবং স্বাধীনতা না, লাগামহীনতা না, এই মত প্রকাশের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতার অর্থ এই না যা খুশি তা বলতে থাকবো, যা খুশি তা করতে থাকবো, এটাকে কোন ক্রমেই স্বাধীনতা বলে না। বলতেছিলাম যে ওই যুক্তরাষ্ট্রে রয়েছে দুই যুবকের ঘটনা না, তো ওরা এরকম আসলো তো ওই মহিলা পুলিশ বিপরীত দিক থেকে আসছে, তো বললো যে হ্যাঁ তোমরা এরকম কাজ করলে কি ব্যাপার, তো আমরা স্বাধীনতা উপভোগ করছি, আমরা স্বাধীনতা উপভোগ করছি। তো মহিলা তখন পুলিশ তখন আটকা পড়ে গেছে, কি বলবে, স্বাধীনতার দোহাই দিতেছে, আইনের ধারা উল্লেখ করলো আর কি, এখন কি বলবে। পরে মহিলা পুলিশ নিরুত্তর হয়ে পরে বললো যে তোমাদের উচিত ছিল হেলমেট পরে আসা, হেলমেট মানে আটকাইছে যখন একটা কিছু বলতে হবে তো তোমাদের হেলমেট পরা উচিত ছিল। আরে ভাই হেলমেট পরলে কি হবে, বাকিটা কি করবে, বাকি হেলমেটের কি হলো, খালি হেলমেট খালি মাথায় দিলে হবে, বাকি হেলমেট লাগবে না, ম্যাথ খালি এক জায়গায় দিলে হবে, বাকি ম্যাথের ব্যবস্থা কি। তো এই যে লাগামহীন জীবন, লাগামহীন জীবন মানুষকে মানুষ না, মানুষকে পশু বানায় দেয়, পশুর চেয়েও নিচে নামায় দেয়, মানুষ যাতে পশুর থেকে নিচে না নামে, বরং মানুষের যে মনুষ্যত্বের মনুষ্যত্বের মর্যাদা অক্ষুণ্ণ বরং সমুন্নত রাখতে পারে, সেজন্য আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু আসমান থেকে আসমানি কিতাব নাযিল করছেন, এবং সে কিতাব নাযিলের পাশাপাশি সে কিতাবের হেদায়েতের নূরানি কামের মডেল নবী রসুলদেরকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন, আর সর্বশেষ নবী প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ সবচেয়ে কামেল মডেল, সবচেয়ে কামেল নমুনা বানায় এই শেষ জমানার মানুষদের জন্য, এই আখেরি জমানার উম্মতের জন্য আল্লাহ পাক পাঠাইছেন। শুনতেছেন ভাই, আল্লাহ পাক সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণ আমাদেরকে তৌফিক দান করে, এবং সেই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে গাইড লাইন বাতলাইয়া দিয়েছেন, চেইন অফ কমান্ড বাতলাইয়া দিয়েছেন, রব্বুল আলামিন নিজেও কোরআন শরীফে চেইন অফ কমান্ড বাতলাইয়া দিয়েছেন যে তোমরা অনুসরণ করবে আল্লাহকে, তোমরা অনুসরণ করবে রসুলকে, মানে কোরআন এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ দুটোই আমাদের জন্য হেদায়েতের তরিকা, হেদায়ত লাভের পন্থা, হেদায়তের মাধ্যম, হেদায়তের গাইডলাইন। কিন্তু একই সঙ্গে রব্বুল আলামিন আবার আমাদেরকে গাইডলাইন বাতলাইছেন যে তোমরা দিন শিখবে ওলামায়ে দিন নিকট থেকে, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাইরেক্ট সে কথা বলে দিলেন যে ওলামায়ে দিন আমার ওয়ারিস, এবং আরো পরিষ্কার করলেন ওয়াইনাল ওলামা লাম ইউয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান, যে ওয়াইনাল আমবিয়া লাম ইউয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান, নবী রসুলগণ কোন আলেম দিনকে কাউকে কোন দিনার দিরহাম টাকা পয়সার ওয়ারিস বানান না, ইন্নামা ওয়ারাসুল ইলম, নবী রসুলগণ কাউকে ওয়ারিস বানাইছেন, এই ওলামায়ে দিনকে ওয়ারিস বানাইছেন তো আসমানি এলমের ওয়ারেন্ট বানাইছেন। উম্মতকে ফের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাহলে যে তোমরা ওলামায়ে দিন থেকে দিন শিখবে, আর এখানে তো স্পষ্ট করে বললেন যে লা যালু নাসু বিখাইরি মা আকাবিল ইলমা আকাবিহিম, উম্মত ততক্ষণ পর্যন্ত হকের উপরে হেদায়েতের উপরে কল্যাণের উপর থাকবে যতক্ষণ তারা এই দিনের আকাদের থেকে দিনের এলেম গ্রহণ করতে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, আর যারা এই ওলামায়ে দিনের এলমে দিনের আলোকে দিন শিখেন আর সেটা হাজারো লাখ কোটি মানুষের কাছে পৌঁছাতে থাকেন, নিঃসন্দেহে তারা সেটা সওয়াব পাবে, নেকি পাবে, মর্তবা পাবে। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু আমাদের সকলকে কামিল দ্বীনের উপর চলার তৌফিক দান করেন, এবং দ্বীনের যারা রাহবর, দ্বীনের যারা কান্দারি, দ্বীনের যারা পথ প্রদর্শক, সে উলামায়ে দ্বীন এবং আকাবের দ্বীন আইম্মায়ে মুস্তাহিদিনের অধীন হয়ে চলার জন্য আল্লাহ আমাদের সকলকে সমস্ত উম্মতকে কবুল করেন, আর যারা বিভ্রান্তির মধ্যে পড়ে আছেন আল্লাহ পাক আমাদের ভাইদেরকে বুঝ দান করেন, হেদায়েত দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ও সাল্লাল্লাহু আলা নাবিয়্যিল কারীম। কোথায় গেল এখানকার যারা ইন্তেজামিয়ার লোকজন, কাউকেই দেখি না, স্টেজ পরিবর্তন হওয়ার কারণে মনে হয় সবাই বিক্ষিপ্ত হয়ে গেছে। এখন কি দোয়া করবো, اللهم اغفر لنا وارحمنا 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 اللهم اغفر لن
রব্বুল রহমান আল্লাহ হায়র রহমান রব্বানা আমিনা হাক্কা হাক্কা ওয়া জিদনা তিবা ওয়া আলাল বাতিল বাতিল ওয়া জিদনা ইসতিনাবা। আল্লাহ আমাদের সকলকে maaf করেন, সমস্ত মুসলমানকে maaf করেন, আমাদেরকে কামিল হেদায়েত দান করেন, সমস্ত মুসলমানকে কামিল হেদায়েত দান করেন, মুসলমানদেরকে আপসে মহব্বত নসিব করেন, ভ্রাতৃত্ববোধ নসিব করেন, ভ্রাতৃত্বের বন্ধন নসিব করেন। আল্লাহ মুসলমানদের আপসে ঝগড়া বিবাদ আপনি দূর করে দেন, তমাম বিভ্রান্তি থেকে মুসলমানদেরকে হেদায়েত হেফাজত করেন। আল্লাহ যারা চার মোজাবের যে কোনো মোজাবের অনুসারী তাদেরকে নিজ নিজ মোজাবের কদর করার মহব্বত করার প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করেন। যে সকল ভাইয়েরা মোজাবের বিরুদ্ধে বলতে থাকেন তাদেরকেও আল্লাহ আপনি বুঝ দান করেন, সেই বুঝ দান করেন। তমাম ফেতনা বিশৃঙ্খলা যা তৈরি হয়ে গেছে সমস্ত বিশৃঙ্খলাকে আল্লাহ আপনি নিপাত করেন, নিপাত করেন, নিপাত করে দেন। যাদের দ্বারা বিশৃঙ্খলা তৈরি হচ্ছে ওই সকল মুসলমান ভাইদেরকেও আপনি হেদায়েত নসিব করেন, বুঝ দান করেন, নূরওয়ালা জিন্দেগি দান করেন। আর কোনো কাফের মুশরিক ইহুদি খ্রিস্টান বিদর্ভীদের চক্রান্ত এর মধ্যে যদি সামিল থাকে তাদের সমস্ত চক্রান্তের জালে আপনি আগুন জ্বালায় দেন, সমস্ত চক্রান্তকে আপনি ধ্বংস বরবাদ করে দেন, নিশ্চিন্ত করে দেন, নির্মূল করে দেন। সমগ্র বিশ্বের মুসলমানদেরকে ইসলামের জন্য ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন, এক এবং নেক বানায় দেন। আল্লাহ মুসলমানদের ঘরে ঘরে সীমাহীন রহমত বরকত নূর নাজিল করেন, আল্লাহ রহমত বরকত নূর নাজিল করেন, রহমত বরকত নূর নাজিল করেন। মুসলমানদেরকে আপনিয়তের জিন্দগি দান করেন, শান্তিময় জীবন দান করেন, ইজ্জতওয়ালা জীবন দান করেন, সম্মানিত বানায় দেন। সারা বিশ্বের মুসলমানকে আপনি আল্লাহ বেশুমার রহমতের মধ্যে রাখেন, খায়ের বরকত দান করেন, দু জাহানের কামিয়াবি দান করেন। আল্লাহ দুনিয়ার যে কোনো প্রান্তে মুসলমান বিপদগ্রস্ত আছে মুসলমানদেরকে সকল বিপদ আপদ বলা মুসলিম থেকে আপনি উদ্ধার করেন, হেফাজত করেন। যেখানে দুনিয়াতে মুসলমানরা নির্যাতিত জালিমদের হাত থেকে মুসলমানদেরকে আল্লাহ আপনি রক্ষা করেন, উদ্ধার করেন। আল্লাহ আপনি রক্ষা করেন, উদ্ধার করেন। আল্লাহ দুনিয়ার যে কোনো জায়গাতে মুসলমানদের মধ্যে বিবাদ বিশৃঙ্খলা চলতেছে, বিশেষ করে আরব দুনিয়াতে মুসলমানদের মধ্যে এখন ভয়ঙ্কর পরিস্থিতি, আল্লাহ এই মুসলমানদেরকে আপনি রক্ষা করেন, হেফাজত করেন, উদ্ধার করেন। যাদের দ্বারা ভয়ঙ্কর বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে তাদেরকে হেদায়ত দান করেন। আল্লাহ কাফের মুসলিমদেরকে আপনি হেদায়ত নসিব করেন, তাদেরকে দীন ঈমান কবুলের তৌফিক দান করেন, সমগ্র মুসলিম জাহানকে হেফাজত করেন, বিশেষভাবে মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারাকে হেফাজত করেন। আল্লাহ আমাদের দেশের উপর বেশুমার রহমত নাজিল করেন, আমাদের দেশকে উত্তরোত্তর বেশুমার উন্নতি অগ্রগতি সমৃদ্ধি আপনি নসিব ফরমান। এদেশের মুসলমানদের কদমকে আরো জমায়া দেন, আরো জমায়া দেন, আরো জমায়া দেন, আরো মজবুত বানায় দেন। দিনী মাদ্রাসা, দিনী প্রতিষ্ঠান, দিনী মার্কাজ সমূহকে আপনি কবুল করেন। আল্লাহ আপনি আরো শক্তিশালী বানায় দেন। আল্লাহ আপনি আসমান থেকে সমস্ত দিনী প্রতিষ্ঠানের শক্তি যোগান দেন। দিনের তমাম ওলামায়ে দীন, মাশায়েখে দীন, দিনের তমাম খাদেমদেরকে, দিনের কর্মীদেরকে আল্লাহ আপনি আসমান থেকে শক্তি যোগান দেন। আল্লাহ বেশমান নুসরত মদত নাজিল করেন, রহমত নাজিল করেন। আল্লাহ আমাদের হার মুশকিল আসান করে দেন, তমাম পরেশানি থেকে নাজাত দান করেন, দুশ্মনদেরকে দুষ্ট বানায় দেন, দুশ্মন এবং হিংসুদের শত্রু তমাম চক্রান্ত থেকে আমাদের সকলকে, আমাদের পরিবার বর্গকে, আমাদের দুষ্ট দিনকে আপনি হেফাজত করেন। আল্লাহ আমাদেরকে, আমাদের ঘরওয়ালাদেরকে, সন্তানাদিকে, আমাদের আওলাদ ফরজন খানদান বংশধর সকলকে আল্লাহ খাঁটি দিনের অনুসারী বানান, আল্লাহ ওয়ালা বানান, আউলিয়া সিদ্দিকীনের মধ্যে সামিল ফরমান। তমাম ক্ষতি গুমরাই থেকে, পতন থেকে, জিল্লত থেকে, লাঞ্ছনা থেকে দুজাহানে হে আল্লাহ আপনি আমাদের হেফাজত করেন, হে আল্লাহ আমাদের হেফাজত করেন, হে আল্লাহ আপনি আমাদের হেফাজত করেন। আল্লাহ আমাদের খানদানের মধ্যে আপনার কোনো দুশ্মন না পয়দা হয়, কোনো বেয়াদব না পয়দা হয়, কোনো নালায়েক না পয়দা হয়, সব আপনার আমাদেরকে আপনার অনুগত বাধ্যগত বানান। আমাদের সন্তানাদি খানদান বংশধর সকলকে আপনার অনুগত বাধ্যগত দেওয়ানা বানান, রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের অনুগত বাধ্যগত এবং দেওয়ানা বানান, ওলামায় দিনের অনুগত বাধ্যগত বানান, আর কাবের উন্মতের সচ্চা অনুসারী এবং ভক্ত অনুভক্ত রূপে আপনি কবুল ফরমান। আল্লাহ এই মজলিসে মাহফিলের যারা ইন্তজারকারী ব্যবস্থাপক, যারা উদ্যোক্তা এবং সহায়তাকারী, যারা এতে অংশগ্রহণকারী সকলকে কবুল করেন, সকলের দুজাহানকে আপনি কামিয়াব করেন, সকলকে এবং সকলের ঘরবালাদেরকে কামিয়ে হেদায়েত দান করেন। আল্লাহ অনেক মাহফুরেরাও এখানে শুনলাম যে দিনের কথা শোনার জন্য মাঠে কোথাও সময় বুঝতে আছেন, তাদেরও তামাম পেশান দূর করেন, মুশকিল আস্তার করেন, তাদেরকেও কামের হেদায়ত কামের দূর দান করেন।
তাদের ঘরে ঘরে রহমত বরকত দান করেন, তাদের সমস্ত নেক আশা আপনি পূরণ করেন, দুজাহান তাদের কামিয়াব বানিয়ে দেন। হায় আল্লাহ, স্বামীদেরকে স্ত্রীদের প্রতি মহব্বত করার তৌফিক দান করেন, স্ত্রীদেরকে স্বামীদের প্রতি মহব্বত এবং আদর করার আনুগত্য করার তৌফিক দান করেন। মুসলমানদের প্রতিটি ঘরকে ইসলামের এবং সুন্নতের এবং দিনের একটা কমপ্লিট কামেল নূরওয়ালা মডেল হিসাবে আপনি কবুল ফরমান। হায় আল্লাহ, আমাদের দেশের মধ্যে গ্যাস এবং তেলের অফুরন্ত ভান্ডার আপনি স্থির ফরমায়া দেন। হায় আল্লাহ, বারবার শুনতে থাকি যে আমাদের দেশের ভিতরে গ্যাস সংকট তৈরি হচ্ছে। হে রব্বুল আলামিন, হে রব্বুল আলামিন, হে আরহামুর রাহিমিন, ইয়া আরহামুর রাহিমিন, ইয়া আরহামুর রাহিমিন, ইয়া আরহামুর রাহিমিন, রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আমাদের দেশের জমিনের মধ্যে অফুরন্ত গ্যাস ও তেলের খনি আপনি স্থির ফরমায়া দেন। অফুরন্ত গ্যাস ও তেলের খনি আপনি স্থির ফরমায়া দেন। অফুরন্ত গ্যাস ও তেলের খনি আপনি স্থির ফরমায়া দেন। হায় আল্লাহ, আমাদের সকলের রিজিকে বরকত দান করেন, ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন, যাদের রোজগার নেই রোজগারের আপনি ব্যবস্থা করে দেন, অসুস্থদেরকে আপনি সুস্থ করে দেন। হায় আল্লাহ, আমাদের সকলের হায়াতে আপনি বরকত দান করেন, আপনার বানায়া জিন্দা রাখেন, যখন দুনিয়ার থেকে নেবেন আপনার বানায়া আপনার রহমতের কোলে আপনি চলে নিয়েন। তমাম দোয়া মোনাজাত হে রব্বুল আলামিন, আপনি কবুল ফরমান, কবুল ফরমান, কবুল ফরমান, কবুল ফরমান, ইয়া রব্বুল আলামিন, ইয়া আরহামুর রাহিমিন, জরুর জরুর কবুল ফরমান, জরুর জরুর কবুল ফরমান, জরুর জরুর কবুল ফরমান, হায় আল্লাহ, জরুর জরুর কবুল ফরমান। রব্বানা 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 তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মাদ।
বিশ্বের যে কোনো প্রান্ত থেকে নিজ নিজ মোবাইলের হোয়াটসঅ্যাপে হযরত ওয়ালা জামাত বারকাতুহুমের প্রতিদিনের বয়ান পাওয়ার জন্য যোগাযোগ করুন 01715801869 মুফতি শহীদুসালাম কাসেমি। নাম পাঠানোর সময় নিজের নাম এবং নাম্বার পাঠাবেন, তবে তা কোনো প্রাণীর ছবি মুক্ত থাকবে।